This track was downloaded from FusionBD.com.
What? স্বাগত সবাইকে বিশ্ব রেডিও মনোরম দশমিকের কুয়াশা ঘেরা রাতে অর্থাৎ রহস্যের রাতে সঙ্গে আছি আমি শর্মিন,
আর সঙ্গে আছি ব্রতী।
আজকের কাহিনীর প্রমোটা শুনে নিশ্চয়ই সবাই বুঝতে পাচ্ছেন যে আজকের কুয়াশাটা কি পরিমাণের ঘন হতে পারে বা কতটা রহস্যের হতে পারে সেটা আমরা জানবো পরে, কিন্তু তার আগে আমরা একটু কথা বলে নেব বন্ধুদের সঙ্গে যারা জানতে চেয়েছে গত সপ্তাহে আমরা যে আয়োজনটি করেছিলাম কুয়াশায়, সালেহা হত্যাকাণ্ডের খুবই চাঞ্চল্যকর একটি হত্যাকাণ্ডের গল্প আমরা বলেছিলাম গত আয়োজনে আমাদের, সে সম্পর্কে বন্ধুদের কিছু প্রশ্ন আছে। কারণ তার পরপরই আমরা ফেসবুকে কিন্তু সালেহাকে যেখানে সমাহিত করা হয়েছিল অর্থাৎ জুরাইন বড় স্থানে তার কবর, সে যে বাড়িতে বড় হয়েছিল ফরাসগঞ্জে, তারা বিল্ডিং এর ছবি এবং তার কবরস্থানের রেজিস্ট্রি খাতার মধ্যে যে রেজিস্ট্রেশন করা হয়েছিল তার কবরের, সে কবরের নাম্বার, কে ঠিকানা, সে বাড়ির ঠিকানা আমরা অনেক খুঁজেছি। গত সপ্তাহে বলেছি আমরা কোনো খোঁজ পাইনি। 1065 মালিবাগ, হয়তো হোল্ডিং নাম্বারই চেঞ্জ হয়ে গেছে এত বছরের পুরনো ঘটনা। কিন্তু প্রশ্ন আছে বোধহয় কিছু, ব্রতি তুই যদি বলো।
প্রশ্ন আমাদের ফেসবুক পেজে এসেছে, আমাদের কি বন্ধু জানতে চেয়েছেন যে সালেহার শাশুড়ি এবং ড্রাইভার যে ছিল আনোয়ার, তাদের কি শাস্তি হয়েছিল?
আসলে ঘটনাটা আমরা যেভাবে সাজিয়েছিলাম এইগুলো সেখানে আসেনি, তো আমি সত্যি ঘটনাটা জানিয়ে দিচ্ছি। সেটাতে বাসার কাজের মেয়ে মনোয়ারার সঙ্গে ইকবালের যে জঘন্য ব্যভিচারের ঘটনা আমরা বলেছি, ব্যভিচারে লিপ্ত থাকার কারণে হঠাৎ একদিন স্ত্রী সালেহা দেখে ফেলে এবং হাতে হাতে ধরা পড়ে যাওয়ায় ওই লজ্জাকর ঘটনাটি জানাজানি হয়ে যাওয়ার আশঙ্কায় এবং যাতে এটা চিরতরে মুছে ফেলা যায় সেই সেটার উদ্দেশ্যেই ইকবাল খুব ঠান্ডা মাথায় সালেহাকে খুন করে। এবং সেই কারণে কোর্টে তিনজনের মধ্যে আমরা সেদিনও বলেছিলাম যে দুজন বিচারকই ইকবালকে 302 ধারায় দোষী সাব্যস্ত করে এবং তাকে প্রাণদণ্ডের আদেশ দেন। অবশ্য অন্য একজন তাকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে। তো যে প্রশ্নটা হচ্ছে যে তার মা এবং ড্রাইভার এবং মনোয়ারার শাস্তি হয়েছিল কিনা, মনোয়ারার কোনো শাস্তি হয়নি কারণ সে এই মামলার রাজসাক্ষী ছিল, প্রত্যক্ষদর্শীও ছিল বলে সে রাজসাক্ষী হয়েছিল। কিন্তু অন্য দুজন অর্থাৎ ডক্টর ইকবালের মা এবং ড্রাইভার আনোয়ার, মা সৈয়দা বেগমকে এই হত্যাকাণ্ড গোপন করার অভিযোগে দোষী সাব্যস্ত করে তাদেরকে কারাদণ্ড দেয়া হয়েছিল। কিন্তু কত বছরের কারাদণ্ড সেটা সঠিকভাবে আমরা জানতে পারিনি, তবে তারাও জেল খেটেছেন, শাস্তি হয়েছিল তাদের।
আর আব্দুল্লাহ আল আহাদ বলেছে, একজন ডাক্তার হয়ে মানুষ এত নিচে নামতে পারে। আর একই কথা বলেছে প্রিন্স শান্ত, বলছে ভালো মানুষের সাথে সবসময় খারাপ জিনিস হয় কেন?
এটা বোধহয় জগতের রীতি। আর খারাপ মানুষ ডাক্তার হলে যে ভালো মানুষ হবে, বা একজন রিক্সাওয়ালা বা খুব দিন মজুর হলে যে সে খুব খারাপ মানুষ হবে, এরকম কোনো কথা নেই। খারাপ ভালো মানুষের আসলে এই জিনিসগুলো মানুষের মধ্যেই বসবাস করে, শিক্ষিত অশিক্ষিত বলে কোনো কথা নেই। এটা হচ্ছে হ্যাবিটস অথবা চরিত্র, তো আসে সব সোজা কথা চরিত্র। খারাপ চরিত্র মানে কি শুধু মানে নোংরা কিছু করে বেড়ানো তা না, একটা হত্যাকাণ্ডও কিন্তু একজন দুষ্ট চরিত্রের লোক হত্যাকাণ্ড যে করতে পারে।
হ্যাঁ, শিশির সাহার প্রশ্ন ছিল সালেহার পরিবারের এখন কি কেউ বেঁচে আছে কিনা।
এটা আমি গত সপ্তাহে বলেছি এবং আমি অনেক চেষ্টা করেছি এখন পর্যন্ত,
পরেও চেষ্টা করা
হয়েছে, আমরা কাউকে খুঁজে পাইনি, আমাদের সঙ্গে কেউ যোগাযোগও করেনি। আমরা কিন্তু গতদিন বলেছিলাম গত সপ্তাহে যে যদি সালেহার পরিবারে কেউ বেঁচে থাকেন আমাদের সঙ্গে যেন যোগাযোগ করেন। যেমন নার্গিস হত্যাকাণ্ডের মামলার নার্গিসের যে আত্মীয় স্বজন গতকালকেও আমাদের এখানে যে অতিথি হয়ে এসেছে মিডিয়াপাতিটি ফোন করেছেন, আমার সঙ্গে কথাও বলেছেন। আরো কিছু সামনে আছে হত্যা মামলা যেগুলো আমরা পরবর্তীতে নিয়ে আসবো, সেখানে কিছু প্রত্যক্ষদর্শী বা ভিকটিমের আত্মীয় স্বজনের কথা আমরা হয়তো শুনতে পাবো বা শোনাতে পারবো।
আচ্ছা, আর এমসি রাজুর প্রশ্ন ছিল কখন শুরু হয় এই আয়োজনটা? রাত 11টার খবরের ঠিক পরপরই, আর প্রতি সোমবারই এই আয়োজনটা হয়ে থাকে, সোমবার রাত 11টা থেকে 2টো। আর সালেহাকে নিয়ে যে প্রশ্নগুলো ছিল মোটামুটি সবগুলো একই ধাঁচের, তো আমার মনে হয় যে আমরা আজকের ঘটনার দিকে এগোতে পারি। তার আগে একটু আমরা মনে হয় ছোট একটা বিরতি নিয়ে একবারে ঘটনা শুরু করলে ভালো
হয়। একটা বিরতি দিয়ে আমরা আবারও ফিরে আসছি কুয়াশার নতুন ঘটনা নিয়ে, সঙ্গেই থাকবেন। আর লিখে পাঠাবার ঠিকানা জানিয়ে দিচ্ছি, যে কোনো মোবাইল থেকে 8920 কিছুদিন হয় চট্টগ্রাম এবং কক্সবাজারের বন্ধুরা আমাদের সঙ্গে যোগ দিয়েছে। পরীক্ষামূলক সম্প্রচার চলছে কক্সবাজার এবং চট্টগ্রামে, এবং এই সম্প্রচার চলতেই থাকবে পরীক্ষামূলক সম্প্রচার যতদিন না আমরা কমার্শিয়ালি সেখানে যাচ্ছি।
হ্যাঁ, এবং বন্ধুদের জন্য সুখবর হচ্ছে খুব নিয়ম মানে আমাদের নিয়মিত সম্প্রচারটা খুব জলদি শুরু হতে যাচ্ছে।
হ্যাঁ, খুব শিগগিরই সেটা শুরু হতে যাচ্ছে, এবং এই আয়োজনে পার্টিসিপেট করতে ভুলবেন না। আবারও বলছি, যে কোনো মোবাইল থেকে আপনারাও পাঠাতে পারেন 8922 নাম্বারে। সঙ্গে আছে ব্রতী এবং শ্যামী, রহস্যের আয়োজন কুয়াশায়। আরেকটু অপেক্ষা, তারপরে শুরু হয়ে যাচ্ছে কুয়াশার আজকের গল্প। প্রমোদে যারা যারা শুনেছেন তারা কতটা ভয় পেয়েছেন জানি না। ভয় পাওয়ানোর জন্য এই আয়োজন আসলে না, ভয় দূর করার জন্য এই আয়োজন। তবে কথা না বাড়িয়ে সোজা গল্পে চলে যাব। আজকে খুব জমিয়ে গল্প শুনবো, খুব ভালো হতো যদি আজকে খুব বৃষ্টি পড়তো এই সময়। তো ঠিক আছে, শুরু হয়ে যাক আজকে কুয়াশার গল্প।
আর বন্ধুরা লিখতে পারে, তবে আমরা পুরো গল্প শেষ করে আজকে তাদের সঙ্গে গল্প করবো।
হ্যাঁ, এই ফাঁকে লেখা চলতে পারে। আর আজ শর্মিনের ফ্যান পেজ এবিসি রেডিও FM 89.2 ফ্যান পেজে আরেকটা আছে, সেটা হচ্ছে যারা
শুনছে অনলাইনে তারা লিখতে পারে এবিসি রেডিও bd.fm/message এই ঠিকানায় গিয়ে। আর 8920 নাম্বারটা তো খোলাই আছে সবসময়
যে কোনো মোবাইল থেকে। আজকে যে ঘটনার কথা বলবো, সে ঘটনার সময়টা 90 দশকে। আমি শুনেছিলাম আমার এক বন্ধুর বড় বোনের কাছ থেকে। একবার বৃষ্টি মুখর একটা সন্ধ্যায় আমরা কয়েকজন বন্ধু মিলে আড্ডা দিচ্ছিলাম। তো যে বন্ধুটার বাড়িতে আড্ডা দিচ্ছিলাম, ওর নাম সুমনা। সে আবার খুবই হাসি খুশি উচ্ছল টাইপের, মানে মাইডিয়া টাইপের একজন মানুষ, গল্প করতে খুব ভালোবাসে। আমরা সব বন্ধুরা মিলে প্রায় ওদের বাসায় জমিয়ে আড্ডা দিতাম, আর সেই সাথে মুড়ি চানাচুর মাখা পেঁয়াজু ভাজা এসব তো চলত, খাওয়া দাওয়া চলত, আর তার সঙ্গে চলত তুমুল আড্ডা মারা। ওর আম্মা আমাদের খুব আদর করতেন, বাসায় গেলেই কিছু না কিছু বানিয়ে খাওয়াতেন। আর ওর বড় বোন ছিলেন ডাক্তার, আমরা তাকে ডাক্তার নীলু আপা বলে। নীলু আপা কিন্তু সেই আমলের খুব নাম করা ডাক্তার ছিলেন, এখনো অবশ্যই দেশের বাইরে থাকেন। তো যাই হোক, এই নীলু আপাকে দেখলেই আমরা তখন খুব খুশি হয়ে যেতাম। তার একটা কারণ আছে, কারণটা হচ্ছে একে তো আমাদের তিনি খুব আদর করতেন, আর আরেকটা কারণ ছিল উনি দারুণ গল্প বলতে পারতেন, প্রচুর পড়াশোনা করতেন, তাই দুনিয়ার অনেক বিষয় অদ্ভুত অদ্ভুত সব আশ্চর্য ঘটনা নীলু আপা জানতেন, আর সেগুলি তিনি আমাদেরকে প্রায় শোনাতেন। এবং নীলু আপাকে আমরা যখনই পেতাম, পেলেই ওনার মুখ থেকে দারুণ সব গল্প শোনার জন্য আমরা ওনাকে ধরে বসতাম, নীলু আপা গল্প শোনাও প্লিজ, নীলু আপা গল্প শোনাও। তো যেই দিনটার কথা বলছিলাম সেটা ছিল বর্ষাকাল, আমরা সব বন্ধুরা আড্ডাবাজি করতে গেছি সুমনাদের বাসায়। মধুবাগে তখন ওদের বিশাল বড় দোতলা একটা বাড়ি ছিল, অনেক বড় বাগান বলা, পুরনো আমলের সেই বাড়িটাতে গেলেই মনটা খুব ভালো হয়ে যেত। সেদিন সন্ধ্যার আগেই আকাশে ঘন কালো হয়ে মেঘ জমে গেল, তার একটু পরে শুরু হলো ঝুম বৃষ্টি। ছুটির দিন হওয়াতে আমাদের তেমন কোনো ঝামেলা ছিল না। সুমনার আম্মা বললেন,
মেয়েরা আজকে আর তোমাদের বাসায় যাবার দরকার নেই, এখানেই থেকে যাও, আমি ভুনা খিচুড়ি রান্না করছি।
আমরা তো ভুনা খিচুড়ির নাম শুনেই খুশিতে হইচই করে উঠলাম, তার উপর আরো খুশির কথা যে নীলু আপা বাসায় আছে, আজকে তাকে গল্প শোনার জন্য ভালো করে চেপে ধরা যাবে। অন্যান্য দিনে তো ব্যস্ততার জন্য নীলু আপাকে পাওয়াই যায় না, তো যেই ভাবা সেই কাজ, সবাই মিলে নীলু আপাকে ধরে বসলাম, আজকে কোনো একটা মজার গল্প আমাদের শোনাতেই হবে। নীলপ আমাদের কখনোই কোনো আবদার ফেলতেন না, উনি হাসি মুখে বললেন,
বল তোরা কি গল্প শুনতে চাস? দারুণ মজার কোনো একটা হাসির গল্প শোনাও আপা, তোর যেমন বুদ্ধি, এদিকে একটা হাসির গল্প শোনার মতো সময়। আজ শুনতে হবে একটা ভূতের গল্প।
আমরা সবাই মিলে সুমনাকে সাপোর্ট করলাম। আসলে কি এরকম একটা ঝড় বৃষ্টি রাতে দারুণ লাগবে ভূতের গল্প শুনতে। প্লিজ নীলপা একটা সত্যিকারের ভূতের গল্প বলো না। নীলপা একটা হাসি দিয়ে বললেন,
আমি কিন্তু ভূতে বিশ্বাস করি না, ভূত প্রেত বলে দুনিয়াতে কিছুই নেই।
তুমি ভূতে বিশ্বাস করো না?
আসলে রাবু আমাদের মধ্যে একটু ভীতি টাইপের মেয়ে ছিল, অল্পতেই ভয় পেয়ে যেত, তাই ভূতের গল্প শোনার ব্যাপারে ওর তেমন কোনো আগ্রহ ছিল না। কিন্তু আমরা খুবই মন খারাপ করলাম, এমন একটা চমৎকার মানানসই রাত ছিল ভূতের গল্প শোনার জন্য।
রাবু বেশি ভয় পাওয়া কিন্তু ভালো না, ভূত আমাদের কোনো ক্ষতি করতে না পারলেও ভূতের ভয় কিন্তু ভূতের চাইতে বেশি ক্ষতি করতে পারে।
আমরা তো অবাক, এই কথা আবার মানে কি? ভূতের ভয় আবার কিভাবে ক্ষতি করবে? আপা বলল,
তাহলে শোন, তোদেরকে আজকে আমার জীবনের একটা সত্যিকারের ভয়ঙ্কর যদি ভয় না পাস।
আমি বললাম, তুমি না বললে আর তুমি ভূত বিশ্বাস করো না?
দুনিয়াতে ভূত ছাড়াও অনেক ভয় পাওয়ার মতন ব্যাপার থাকতে পারে, সেগুলিকে আমরা অদ্ভুত বলতে পারি। কিছু কিছু ঘটনা মানুষ সাধারণ বুদ্ধি দিয়েও ব্যাখ্যা করতে পারে না, সেগুলিকেই আমরা ভূতুরে ঘটনা বলি। এখন আমার জীবনে যা ঘটেছিল সেটা ভূত ছিল নাকি অদ্ভুত সেটা তোরাই ভেবে দেখিস, তবে এটা ঠিক ঘটনাটা আমার ডাক্তারি জীবনে আমি অনেক অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। ডাক্তারদের ভীতু হলে চলে না, পড়াশোনা আর চাকরির সময় আমাদের ডেড বডি নিয়ে কাজ করতে হয়, ডিসেকশন শিখতে হয়, কঠিন সব রোগী নিয়ে কাজ করতে হয়, চিকিৎসার জন্য অনেক সময় দুর্গম সব এলাকায় যেতে হয়। কাজেই একজন ডাক্তারের অনেক বিচিত্র সব অভিজ্ঞতা হবে, এটাই তো স্বাভাবিক। আমারও সেরকম অনেক অভিজ্ঞতা হয়েছে। তোরা জানিস আমার নার্ভ অনেক শক্ত, কিন্তু এখন তোদের যে ঘটনাটা বলবো সেটা আমাকে ভয়ঙ্কর নাড়া দিয়েছে। কারণ এই ঘটনার সাথে জড়িয়ে ছিল আমার খুব পছন্দের একটি মানুষের জীবন।
এরপর নীলু আপা আমাদের যে ঘটনাটা বলল সেটা সত্যিই ছিল একটা ভয়ঙ্কর কাহিনী। আমি আজকে আপনাদেরকে সেটা ঠিক সেভাবেই বলব, ঠিক যেভাবে যে ভাষায় নীলু আপার মুখে শুনেছিলাম। নীলপা গল্প বলতে শুরু করলো। তিনি বললেন তার ছোটবেলা কেটেছে মফস্বলে। নীলপার আব্বা সরকারি চাকরির কারণে বিভিন্ন জায়গায় ঘুরতেন, এক শহর থেকে আরেক শহর, সে কারণে তাদের অনেকবার স্কুল বদল করতে হয়েছে, কোথাও খুব বেশি দিন থাকা হতো না। কিন্তু যেখানেই থাকতো সে জায়গাটার প্রতি কেমন যেন মায়া পড়ে যেত। এমনও হয়েছে যে কোনো একটা এলাকায় নীলপার অনেক বন্ধু হয়ে গেছে, জায়গাটাও খুব ভালো লেগেছে। ঠিক এমন সময় জানা গেল যে নীলু আপার আব্বার বদলি হয়ে গেছে, সব ছেড়ে ছুড়ে আবার অন্য কোথাও। খুব মন খারাপ হতো তখন তাদের। একবার নীলু আপার আব্বার বদলি হয়ে গেল ময়মনসিংহে। নীলু আপা তখন অনেক ছোট, সেখানে নীলু আপার বেশ কিছুদিন থেকেছিলেন। নীলু আপার আব্বা ওখানকার একটি গার্লস স্কুলে নীলু আপাকে ভর্তি করিয়ে দিয়েছিলেন। তো যেটা হয়, নীলু আপা যেরকম বন্ধু বৎসল ছিল, অল্প দিনে নীলু আপার অনেক বন্ধু বান্ধব হয়ে গেল সেখানে, আর জায়গাটা নীলু আপার খুব ভালো লেগে গেল। আর ছোটবেলায় যে ব্যাপারটা ছিল, নীলু আপা একটু টম বয় মার্কা ছিল, বন্ধু বান্ধবদের সাথে হই হুল্লোড় করে ঘুরে বেড়াতে খুব ভালোবাসতেন আর খুব মজা করতেন। এই গাছে চড়া, পুকুরে সাঁতার কাটা, হই হই করে সবাই একসাথে স্কুলে যাওয়া, সাইকেল চালানো, অনেক বন্ধু বান্ধব ছিল নীলু আপার। কয়েকটা নামও বলেছিলেন, হীরা, সালমা, মনিরা, নাহার। আরেকজন বন্ধু ছিল নীলু আপার, যে ছিল নীলু আপার খুব কাছে, তার নাম ছিল লায়লা। খুবই নরম স্বভাবের একটি মেয়ে, অর্থাৎ নীলু আপার একেবারেই উল্টো চরিত্রের। নীলু আপা যেমন হইচই করে পাড়া দাপিয়ে বেড়াতো, সহজেই কোনো কিছুতে ভয় পেত না, আর ও ছিল, অর্থাৎ লায়লা ছিল একেবারেই তার অপোজিট স্বভাবের মেয়ে। অল্পতেই ভয় পেয়ে যেত, একটু সন্ধ্যা হলে আর কিছুতেই ঘর থেকে বের হতো না, ভূত পেতে সব গল্প বিশ্বাস করত, বাসা থেকে খুব দূরে কোথাও কখনোই যেতে চাইতো না। তারপর ও কিভাবে যে নীলু আপার সাথে লায়লার এত বন্ধুত্ব হয়ে গেছিল কে জানে। নীলু আপা তরতর করে গাছে উঠে যেত আর লায়লা নিচে দাঁড়িয়ে নানাভাবে অনুনয় বিনয় করে নীলু আপাকে বোঝানোর চেষ্টা করত যে গাছ থেকে নেমে আয় প্লিজ, কারণ গাছে নাকি গেছো ভূত থাকে। আরো কত রকম ভূতের নাম যে লায়লার কাছ থেকে নীলু আপা শুনত, পানিতে নাকি পানি ভূত থাকে, ঘরের কোড়ায় নাকি কানি ভূত থাকে, আরো আছে কন্দকাটা, জলার ভূত, মামদো ভূত আর জিনপুরি, এসব তো আছে। ভূত প্রেত অলৌকিকতায় খুব বিশ্বাস করতো লায়লা। একবার একটা ঘটনার কথা বলল নীলু আপা। একবার হলো কি, নীলু আপা আর লায়লা খেলতে গেছে কাছেরই একটা ফলের বাগানে। তখন সন্ধ্যা হয় হয় অবস্থা, লায়লা তো বাসায় ফিরবার জন্য অস্থির হয়ে গেছে, আর নীলু আপা গাছের একটা দোলনা বেঁধে খুব গাছের দোলনা এসে দুলতে ব্যস্ত, তাই দেরি হয়ে যাচ্ছিল। ফেরার সময় লায়লা শক্ত করে নীলু আপার হাত ধরে রেখেছিল। হঠাৎ কি হলো, ও মা গো বলে একটা চিৎকার দিয়ে লায়লা অজ্ঞান হয়ে গেল। নীলু আপা ভীষণ ভয় পেয়ে গেছিল, ভালো করে তাকিয়ে সে কিন্তু কিছুই দেখতে পেল না। ভয় পেয়ে খুব ধাক্কা ধাক্কি করে নীলু আপা যখন ওকে জাগানোর চেষ্টা করলো, তারপর দেখছে সে কিছুতেই উঠছে না। এরপর গিয়ে দৌড়ে সবাইকে খবর দিল, সবাই এসে ধরাধরি করে লায়লাকে বাসায় নিয়ে গেল। পরে আবিষ্কার করা হলো যে একটা গাছের ছায়া দেখে সে এত ভয় পেয়েছিল, সে ভেবেছিল এটা বোধহয় ভূত বা প্রেত কিছু ছায়া হবে। তো যাই হোক, এসব তো ছিল ছোটবেলার ঘটনা। ছোটবেলায় মানুষ অনেক অদ্ভুত জিনিসে বিশ্বাস করে, যেটা বড় হলে বুঝতে পারে যে সেইগুলোর কোনো ভিত্তি নেই। কাজে ছোটবেলায় কেউ ভূত বিশ্বাস করলে যে বড় হয়ে তাকে সেটাই বিশ্বাস করতে হবে এমন কোনো কথা নেই। তবে লায়লার ব্যাপারটা বোধহয় একটু অন্যরকম ছিল। ওর নিজের জীবনের বিভিন্ন ঘটনা ওর মনে খুব প্রভাব ফেলত, আর বড়দের কাছ থেকে শোনা ঘটনাগুলি ওর মনে গেঁথে থাকতে হয়তো, তাই ও ছোটবেলা থেকে একটু ভীতু টাইপের হয়ে বড় হয়ে উঠছিল। তবে এসব কিছুই নীলু আপা বুঝতে পারেনি, কারণ নীলু আপা তখন নিজেও খুব ছোট ছিল। আর কয়েক বছর ময়মনসিংহে থাকার পর নীলু আপার আব্বার বদলি হয়ে গেল। নীলু আপা আবার পুরনো স্কুল, পুরনো বন্ধু বান্ধব সব ফেলে চলে আসলেন আবার একটি অন্য জায়গায়। কিন্তু ওই বয়সে বন্ধুদের প্রতি যে টানটা তৈরি হয়, সে টানটা মানুষ আসলে কোনো দিনও ভুলতে পারে না। ছোটবেলার বন্ধুত্বই মনে হয় সবচেয়ে বেশি খাঁটি বন্ধুত্ব। নীলু আপা চলে আসলেন ঠিকই, কিন্তু সে তার প্রিয় বন্ধুদের কোনো দিনই ভুলেননি। বেশ কয়েক বছর নীলু আপা নিয়মিত ওদের চিঠি দিতেন, খোঁজ রাখতেন, তারপর ভর্তি হয়ে গেলেন একসময় মেডিকেল কলেজে। পড়াশোনার চাপে পড়ে নিজের বাড়ির লোকজন তো দূরে থাকুক, বন্ধু বান্ধবের আর খোঁজ নিতে পারলেন না। আর নীলু আপার একটা খুব জেদ ছিল মনের মধ্যে, যে দারুণ ভালো একটা রেজাল্ট তাকে করতেই হবে এবং সে খুব বড় একজন ডাক্তার হবে। তার উপর তখন মেডিকেল কলেজের নতুন বন্ধুরা, নতুন পরিবেশ, দারুণ এক্সাইটিং ব্যাপার ছিল নীলু আপার জন্য। তাই পুরনো বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ অনেকটা বন্ধই হয়ে গেল তখন। আর যে লায়লার কথা বলছিলাম, লায়লা ভর্তি হয়েছিল ময়মনসিংহেরই একটা কলেজে। পরের বিয়ের খবরটা নীলু আপা পেয়েছিল সেটা অনেক পরে। তখন নীলু আপা ফাইনাল পরীক্ষা চলছে, দম ফেলারও সময় নেই। সেই সব চাপে পড়ে ভুলেই গিয়েছিল লায়লার কথা এবং লায়লা বিয়েতে যাওয়ার কথা। এরপর অনেক দিন পার হয়ে গেছে, নীলু আপা তখন ইন্টার্নি করছিল, চাকরিতে জয়েন করলেন ঢাকাতে। হাসপাতালে তখন খুব কাজের চাপ, নাইট ডিউটি করতে হয়, এছাড়া পরের যে পরীক্ষা রয়েছে সে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এর মধ্যে একদিন হলো কি, সেদিন নীলু আপার নাইট ডিউটি ছিল, অনেক রাত হয়ে গেছে। একবার রাউন্ড দিয়ে এসে বসে বসে সে বই পড়ছে, এমন সময় যে ডিউটি নার্স ছিল সে এসে জানালো খুব সিরিয়াস একটা পেশেন্ট এসেছে, অজ্ঞান অবস্থায় মুখ দিয়ে ফেনা উঠছে, কিছুতেই তার জ্ঞান ফেরানো যাচ্ছে না। নীলু আপা দৌড়ে গেল, প্রথমে সে বুঝতে পারলো না যে কি হয়েছে। সে পেশেন্টের মুখের দিকে তাকালো, এক মুহূর্তের জন্য হতভম্ব হয়ে গেল নীলু আপা। এটা দেখি তার সেই ছোটবেলার বন্ধু লায়লা, কিন্তু ও ওখানে কি করছে আর ওর এই অবস্থায় বা হলো কি করে? তার মাথা ভোঁভো করতে লাগলো। কয়েক মুহূর্ত এরকম ভাবে থেকে তারপর কোনোভাবে নিজেকে তিনি সামলে নিলেন। ডাক্তার হিসেবে একজন রোগীকে বাঁচানোর দায়িত্ব সব কিছু লাগে, যাই ঘটে থাকুক না কেন আগে লায়লাকে ভালো করে তুলতে হবে। তাই নীলু আপা নার্সকে দ্রুত দরকারি সব ওষুধপত্র আনতে বললেন আর তার চিকিৎসা শুরু করে দিলেন। কিন্তু ওর অবস্থা বেশি ভালো ছিল না। সেদিন রাতে ওর কিছুটা শারীরিক উন্নতি হলেও কথা বলার মতো বা কাউকে চেনার মতন অবস্থা তার ছিল না। নীলু আপা নার্সকে জিজ্ঞেস করলেন যে এই মেয়েটাকে কে নিয়ে এসেছে এখানে। পরে তিনি জানতে পারলেন যে ওর হাজবেন্ডই ওকে এখানে নিয়ে এসেছে, সে বাইরে বসে অপেক্ষা করছে। লায়লার অবস্থা তখন একটু বেটার, কিভাবে ওর অবস্থা হলো সেটা জানার জন্য নীলপা তার হাজবেন্ডের সঙ্গে দেখা করতে গেল। তিনি যখন বাইরে গেলেন দেখলেন শ্যামলা চেহারার বেশ লম্বা একটা ছেলে পাশে যে ভিজিটার্সদের বসবার জন্য চেয়ার রাখা আছে সেখানে সে না বসে হাঁটাহাঁটি করছে, চেহারার মধ্যে টেনশনের ছাপ স্পষ্ট।
আপনি লায়লাকে নিয়ে এসেছেন?
জি, আমি ওর হাজবেন্ড।
লায়লা আমার অনেক পুরনো বন্ধু, আমরা ছোটবেলায় একসাথে স্কুলে পড়েছি। আমি ডাক্তার নীলফেল।
ও আচ্ছা, লায়লার অবস্থা এখন কেমন?
ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, এখন ঘুমাচ্ছে। চিন্তা করবেন না, ও ভালো হয়ে উঠবে। কিন্তু ওর এই অবস্থা কি করে হলো বলেন তো?
আমি নিজেও বুঝতে পারছি না। আমি অফিসে ছিলাম, অফিস থেকে এসে দেখি দরজা খোলা, লায়লা মাটিতে পড়ে আছে। এই অবস্থা, আমার মনে হয় ও কোনো কারণে ভয় পেয়েছে, ও একটু ভীতু প্রকৃতির। আর বাসায় তো আমরা দুজন ছাড়া কেউ থাকে না, অফিসে চলে গেলে লায়লা একদম একা।
আপনারা কোথায় থাকেন?
আমরা পল্লবীতে থাকি।
বাসায় কেউ নেই?
না, আমার মা বাবা নেত্রকোনা গ্রামের বাড়িতে থাকে।
আর লায়লার আম্মা?
ও, উনি তো মারা গেছেন।
কি, খালাম্মা মারা গেছেন? আপনি চিন্তা করবেন না, লায়লার দিকে আমি খেয়াল।
লায়লার অবস্থার উন্নতি হতে বেশ কয়েকদিন সময় লাগলো। এ কয়েকদিন নীলুয়াপা নিয়মিত ওর দিকে খেয়াল রেখেছে, কিন্তু লায়লা তাকে চিনতেই পারেনি, কারোর সাথে কোনো কথা বলেনি। ওর চোখ মুখ ভয়ানক শুকনো, ওকে দেখে মনে হতো ও যেন ঠিক মতন খাওয়া দাওয়া করতো না, ভীষণ দুর্বল হয়ে গেছে। আর আরেকটা জিনিস মনে হচ্ছিল নীলুয়াপার, ওকে দেখে ও যেন একটা ভীষণ ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে। তাই নীলপা তাকে তার নার্ভ রিল্যাক্স করার মতন কিছু ওষুধপত্র দিলেন। দু একদিনের মধ্যে লায়লার অবস্থা কিছুটা স্বাভাবিক হয়ে এলো। নীলপা লায়লার সাথে কথা বলার চেষ্টা করবেন বলে মনে মনে ভাবছিলেন যে কিভাবে ওর সাথে বিস্তারিত আলাপ করা যায়, যে কেন ওর এই অবস্থা, আসলে কি হয়েছে। এর মধ্যেই নার্স এসে নীলপাকে জানালো রাত্রে নাকি পেশেন্ট গুমড়ে গুমড়ে কান্নাকাটি করে। ব্যাপারটা খুব একটা ভালো লক্ষণ নয়। কিন্তু নীলপার মনে হচ্ছিল কোনো কারণে ও মানসিকভাবে প্রচন্ড শক্ত অবস্থায় আছে। একটা সন্দেহ জাগলো নীলপার মনে, ওর উপর বাড়িতে আবার অত্যাচার টত্যাচার চলে না তো, যে করেই হোক ব্যাপারটা জানতে হবে। তাই তিনি সেদিন লায়লার সঙ্গে দেখা করতে গেলেন।
লায়লা? হ্যাঁ লায়লা, আমাকে চিনতে পারছিস? আমি নীলু, তোর বান্ধবী নীলু। আমরা ময়মনসিংহে একসাথে স্কুলে পড়েছি ছোটবেলায়, মনে পড়ছে না? তুই আর আমি দুজনে কত খেলতাম স্কুল থেকে আসার পথে। তুই আর আমি দুজনে মিলে একটা আচার চিনি ভাগ করে খেতাম সব সময়। এখন মনে পড়ছে? আমি এখানকার ডাক্তার, তোর সব চিকিৎসার দায়িত্ব আছে আমার। তুই দুশ্চিন্তা করবি না, কোনো ভয় নেই তোর, আমি তোর পাশে আছি। আমাকে সব খুলে বল, কি করে তোর এমন অবস্থা হলো? লায়লা প্লিজ একটু শান্ত হ, আমি বুঝতে পারছি কিছু একটা হয়েছে। কি হয়েছে তুই আমাকে খুলে বল, তোর কোনো ভয় নেই, তুই একটু মনটা শান্ত করার চেষ্টা কর, আমার সাথে কথা বল। সেদিন কি হয়েছিল যে তুই এভাবে অজ্ঞান হয়ে পড়লি? কেউ কি তোকে কিছু করেছে?
আমি কিছু জানি না।
মায়া করবে কেন? তোকে কেউ মেরেছে? শোন, তুই একটু ভয় পাস নে, আমি আছি না, আমি পাশে থাকতে তোর ভয় কিসের? কিছু খুলে বল না আমাকে, আমাকে একটু সাহায্য কর, সব ঠিক হয়ে যাবে। প্লিজ লায়লা, একটু শান্ত হ, আমি তোর পাশে আছি।
নানা ভাবে বুঝিয়ে সুঝিয়ে নীলপা তাকে অনেকটা হালকা করল। এরপর ধীরে ধীরে লায়লা বলতে শুরু করল তার কাহিনী। কোনো একটা কারণে সে প্রচন্ড ভয় পেয়েছে। ছোটবেলা থেকেই লায়লা একটু সহজ সরল ধরনের ছিল, একটু ভীত প্রকৃতি, তাই ভয় পাওয়াটা খুব একটা অস্বাভাবিক ব্যাপার বলে মনে হচ্ছিল না নীলুয়াপার কাছে। প্রায়ই তো ভুল দেখে বা মানুষের কাছে ভয়ের গল্প শুনে বিভ্রান্ত হয়ে যেত, ভয় পেত। নীলুয়াপা ভাবলেন এটাও হয়তো তেমন কিছু একটা হবে। কিন্তু এরপর লায়লা নীলুয়াপাকে একটা অদ্ভুত গল্প শোনালো। কি ছিল সেই গল্পের মধ্যে? কি ছিল ওর এত ভয় পাওয়ার কারণ? আসলে কি ছিল লায়লার এত ভয় পাওয়ার মতন, যেটা সে নীলুকে বলতে, নীলু আপাকে, আমি নীলু আপাই বলবো, নীলু আপাকে বলতে চেয়ে সে বলতে পারছিল না। এবং প্রথম থেকে আমরা যে কয়েকটা চরিত্র দেখছি, আমি বন্ধুদেরকে আর বলতে চাচ্ছি না, কারণ অনেক বন্ধু অভিযোগ করছে যে আমরা গল্পটা প্রথম থেকে কেন বলি, আমরা অনেকে আপনারও করে বসে।
শারমিন, এরকম একটা অনুরোধ ইতিমধ্যে চলে এসেছে, দেরি করে যোগ দিয়েছেন আমাদের এক বন্ধু, কিন্তু
সে কোথায় থাকে?
আচ্ছা, রায়হান নরসিংদী থেকে। রায়হান, আপনি চাইলে এটা ডাউনলোড করে নিতে পারেন এবিসি রেডিও
সংগ্রহশালা। আগামীকালই আপনি পেয়ে যাবেন এটা সংগ্রহশালা থেকে, এবিসি রেডিও bd.fm এ লগইন করে সেখানে যে সংগ্রহশালা আছে সেখান থেকে কুয়াশার এপিসোডটি আপনি ডাউনলোড করতে পারবেন। বাকিটুকু আপনি সেখান থেকে শুনে নেবেন, কিন্তু খুব বেশি কিন্তু আপনি মিস করেননি। তিনজন দুজন বন্ধুর অনেকদিন পরে দেখা, একজন বন্ধু খুবই ভীত ছিলেন, আর বন্ধু ডাক্তার
সাহসী,
তার সঙ্গে তার হাসপাতালে দেখা হয়, ভীত বন্ধুটি অসুস্থ সেখানে আসে, তার স্বামীর একটা ছোট্ট ভূমিকা আমরা দেখতে পাই। কিন্তু আমরা জানি না সে কি কারণে এত ভয় পেয়েছে, কি কারণে তার এত ভয়ের কারণ। আমার মনে হয় কিছু অন্য কোনো বন্ধুদের কোনো প্রশ্ন থাকলে এই ফাঁকে আমরা বেশি সময় পাবো না, আমরা একটুখানি কথা বলে একটা ছোট্ট বিরতি নিবো, অর্থাৎ এবিসির প্রতি ঘন্টার ছোট খবরে চলে যাবো, তারপরে আবার ফিরে আসবো।
সজল, গত সপ্তাহের সালেহা হত্যাকাণ্ডের ঘটনা আমরা জানতে চাই, এটা হয়ে গেছে না? এটা ওই যে আমাদের সংগ্রহশালা থেকে ডাউনলোড করে নিতে পারবে, এবং লিঙ্কটা এবিসি রেডিওর ফেসবুক পেজে দেওয়া আছে। আর তারপরে আসমা মনসুরাবাদ থেকে লিখেছে, কুয়াশায় কি সব ধরনের কাহিনী প্রচার করা হয়? আর যদি কোন ধরনের কাহিনী প্রচার করা হয় এবং কোনো কাহিনী পাঠাতে চাইলে তাহলে কি করতে হবে?
এটা আমরা গতবারও বলে দিয়েছি, কিন্তু আমরা এখনো দুঃখের বিষয় হচ্ছে সবাই শুধু বলছে, আমরা কিন্তু কাহিনী একদম পাচ্ছি না, আমরা কাহিনীর জন্য অপেক্ষা করে আছি।
আর যেগুলো পাচ্ছি সেগুলো অসমাপ্ত, না হলে জটিলতার কারণে সেগুলো প্রচার করা
সম্ভব হচ্ছে
না। তো
আমাদের একটা ইমেল অ্যাড্রেস আছে, যদি একটু বলে দাও,
কুয়াশা fm8920@gmail.com, এখানে
কোনো গল্প থাকলে ডকুমেন্ট পুরোটা পাঠানো যেতে পারে, কোনো অসুবিধা নেই, আমরা বাকিটা তৈরি করে নেব। আমাদের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে সশরীরে।
হ্যাঁ, চিঠি লিখেও পাঠানো যায়,
লিখেও পাঠানো
যায়। এটা হচ্ছে 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, তৃতীয় তলা, কারণ বাজার, ঢাকা। আর এটা হচ্ছে আমাদের বিল্ডিং এর নাম হচ্ছে ঢাকা ট্রেড সেন্টার। আর আসমা, কিছু ব্যাপার আছে গল্প পাঠানোর জন্য, কাহিনী পাঠানোর জন্য, সেটা হচ্ছে আমরা কোনো চলমান কেস নেই না,
সলভড কেস। অনেক সময় সলভড কেসও দেখা যাচ্ছে সলভ হয়ে গেছে ঠিকই, কিন্তু অনেক সময় মূল ব্যক্তি ধরা পড়ে, যেরকম প্রথম আমরা শুরু করেছি নার্গিস মার্ডার কেস, সেটা সলভ হয়ে গেছিল, সলভ হয়ে আনসলভ। তো আর কোন পলিটিক্যাল মার্ডার কেসে আমরা কখনো যেতে চাই না, এটা আমরা জানিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ভিন্ন ধর্মী এবং খুব চাঞ্চল্য সৃষ্টি করেছে এমনও কিছু চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের কথা আমরা শোনাবো বা রহস্যের কথা আমরা শোনাবো, যেগুলি হয়তো একসময় খুব চাঞ্চল্য সৃষ্টি করেছিল আমাদের সারা দেশে, এমনকি দেশের বাইরেও, যেগুলো হয়তো অনেকে ভুলে গেছেন বা এই প্রজন্মের কেউ জানে না। আমাদের কাজটা হচ্ছে কুয়াশার মাধ্যমে সেই গল্পগুলো বা ঘটনাগুলো তুলে ধরা।
আর সাদিক লিখেছে উত্তরা থেকে, ওইদিকে বৃষ্টি হচ্ছে, তো তারা আজকে বেশ আয়োজন করে শুনছে, জয় চট্টগ্রাম থেকে জানতে চায় বাংলা ফন্টে কমেন্টস পাঠানো যাবে কিনা, যাবে তবে সেটা আমাদের ইমেইল মানে অনলাইনে যে পেজটা রয়েছে
এবিসি রেডিও এফএম 89.2 এবং রাজ্য শর্মা, এবং আমার এখানে প্রচুর প্রচুর এসএমএস আছে। তুমি আমি এটা বলছি ফিরে এসে যদি সময় থাকে, আমরা ফিরে এসে আসলে আমরা হয়তো গল্প চলে যাবো।
আর আজকে আমরা সমস্ত কাহিনীটা শেষ করে নিয়ে সব বন্ধুর সঙ্গে গল্পে যোগ দেব, তাই যারা সঙ্গে আছে সঙ্গেই থাকো শুনতে থাকো।
আমি একটা কথা বলছি, অনেকে ভয় পাচ্ছেন খুব, আসিফ জামান লিখেছেন ফ্যান পেজে যে আপু আমি নদীর পাড়ে শিপের উপর বসে কুয়াশা শুনছি, ঠিক কুয়াশা আর আমার আমার মতো বৃষ্টি, আমার মতো বৃষ্টি হচ্ছে, আচ্ছা শুনতে খুব ভালো লাগছে। আর অর্ক লিখেছে মেবি আজকেরটা আরো অনেক নাইস হবে, আশা করছি সেরকমই, আগে শোনো তারপরে বুঝতে পারবে। আর অনেকেই খুব অধীর আগ্রহে আছেন এরপরে কি হয়,
তো আগ্রহটা থাকুক। আর আমরা যাওয়ার আগে ছোট্ট করে একটা কাজের কথা জানিয়ে দিয়ে যাই, এয়ারটেল দিচ্ছে 28 টাকা কিংবা 48 টাকা রিচার্জে পুরো 300% বোনাস, যার মধ্যে থাকছে 100% টক টাইম, 100% এসএমএস এবং 100% এমএমএস। সঙ্গেই থাকো শুনতে থাকো,
আর আমাদের লিখে পাঠাও যেখানে মোবাইল থেকে আজ 9209 নম্বরে ঢাকা চট্টগ্রাম কক্সবাজারের বন্ধুরা, এবং যারা দূরে বসে বিদেশে বসে শুনছে তারাও এসএমএস করতে পারো এবিসি রেডিও bd.fm login/message, এবং মোবাইল থেকে পাঠাতে পারো 8020 এবং আজ শর্মিনের ফ্যান পেজ এবং এবিসি রেডিও ফ্যান পেজ আছে। সঙ্গে আছি শর্মিনা ব্রতি, সঙ্গে থাকো। আবার শুরু হয়ে গেল কুয়াশার গল্প, অর্থাৎ কুয়াশার রহস্য। আমরা জানি না আজকে কুয়াশার রহস্যের শেষ কি, বা কুয়াশার আসলে কুয়াশার ওই প্রান্তে কি আছে, রহস্যের কুয়াশা মানেই হচ্ছে রহস্য, তাই বারবার মুখে চলে আসে রহস্যের অপর প্রান্তে কি আছে। তো আমরা গল্প যেখানে শেষ করেছিলাম যে এত ভয় পাবার কি কারণ ছিল, লাইলা কি এমন ভূতরে একটা অদ্ভুত গল্প, ভূতরে বলবো না, কি অদ্ভুত গল্প শুনিয়েছিল নীলাপাকে। তো আমরা কথা না বলে আমরা সোজা গল্প চলে যাই, কার অপেক্ষা রাখছি না, সঙ্গেই থাকবেন। শ্যামিন এবং ব্রতি আছি কুয়াশায়, আর শুনছেন এবিসি রেডিও 89.2। আমাদেরকে লিখে পাঠাবার ঠিকানা যে কোনো মোবাইল ফোন থেকে 8920, আর আজ শ্যামিনের ফ্যান পেজ আছে সেখানেও লিখতে পারেন। এই মুহূর্তে আমি সঙ্গেই আছি, উত্তর দেবো, এবিসি রেডিও ফ্যান পেজ আছে এবিসি রেডিও এফএম 89.2, আর এবিসি রেডিও bd.fm এ লগ ইন করে স্ল্যাশ মেসেজ আছে, সেখানে গেলে মেসেজ পাঠাতে পারবেন।
সঙ্গে থাকুন শুনতে থাকুন।
বিয়ের পর লাইলা অনেকদিন ময়মনসিংহে ছিল, ওর হাজবেন্ড ঢাকায় একটা ছোট চাকরি করত। লাইলার পরিবারে তেমন কেউ নেই, লাইলার বাবা ছোটবেলায় মারা গিয়েছিল, সংসারে ছিল শুধু মা। তবে লাইলাদের অর্থনৈতিক অবস্থা তেমন খারাপ ছিল না, ময়মনসিংহে ওদের প্রচুর জমি জমা ছিল, ঘর বাড়ি তো ছিলই। ও চাচারকে ধুমধাম করেই বিয়ে দেয় সতীকের সাথে। এক বছর হলো ওর মাও মারা গেছেন, তার মাস কয়েক পরেই ওর হাজবেন্ডের সাথে সে ঢাকায় এসে থাকতে শুরু করে। যেহেতু দুজনের মাত্র ছোট্ট পরিবার, পল্লবীদের ছোট্ট একটা একতলা বাসা ভাড়া নেয় তারা। ওই এলাকায় তখন মানুষের এত ভিড় ছিল না, লোকজনের সংখ্যাও কম ছিল, তাই বাড়ি ভাড়াও কম। আশেপাশের বাড়িগুলো তখন কেবল তৈরি হচ্ছে, বাড়িওয়ালারা নিজেদের জমি চিহ্নিত করার জন্য জমির চারপাশে বাউন্ডারি ওয়াল দিয়ে ঘিরে রাখত। অনেক পুরনো আমলের বাড়ি ভেঙে ফেলে নতুন সব বাড়িঘর তৈরি করা হচ্ছে। তখন লাইলারাও তেমন একটি বাড়িতেই উঠেছিল, যেটা বেশিদিন হয়নি তৈরি করা হয়েছে, নতুনই বলা যায়। বাড়িওয়ালারা হয়তো তেমন টাকা পয়সা নেই, একতলা পর্যন্ত তৈরি করে কাজ বন্ধ করে আছে, পরে আরো কয়েকতলা হবে বলে কিছু ইট সিমেন্ট বালু এসব কিনে রাখা হয়েছে ছাড়া। সব মিলিয়ে পরিবেশটা লাইলার একদম ভালো লাগেনি, না লাগাতেই স্বাভাবিক। ছোটবেলায় ময়মনসিংহ শহরের কথা মনে করছিল, সে গাছপালায় ছাওয়া শান্তির একটা শহর ছিল, লোকজনের ভিড় ছিল না ঠিকই, কিন্তু তবু তো বন্ধু বান্ধবের অভাব ছিল না। বাড়ির ভেতরে একটা কুয়া ছিল, একটা বড় দিঘি ছিল বাড়ির পাশে। ময়মনসিংহ শহরে রক্তের সম্পর্কের আত্মীয় না থাকলে কি হবে, পাড়া প্রতিবেশীরা আত্মীয় খেতে বেশি ছিল, যে কোনো সমস্যায় সবাই মিলে এগিয়ে আসত। আর ঢাকা শহর এমন একটা শহর যেখানে পাশের বাড়িতে কি হচ্ছে তা কেউই জানে না, এখানে হাজার হাজার মানুষের ভিড়ে থাকলেও নিজেকে বড্ড একা লাগে। লাইলারও তাই একটু ভালো লাগতো না থাকার সময়। আর ওর পাড়া প্রতিবেশী বলতো তেমন কেউ নেই বললে চলে, কারণ ওদের বাসা তো ছিল একতলা, আর অন্য কোনো ফ্ল্যাট নেই। আশেপাশের বাড়িগুলো বেশ একটু দূরে দূরে, রাস্তাগুলো ছোট চাপা, তার উপর আবার প্রতিটা বাড়ির চারপাশে দেয়াল ঘেরা, তাই লাইলার খুব একা একা লাগতো এবং খুব মন খারাপ করে সে দিন কাটাতে লাগলো সেখানে। ওর হাজবেন্ড প্রায় সারাদিনই অফিসে থাকে, কথা বলারও মানুষ নেই লাইলার। এক মাস পর কাজের একটা ছুটা বুয়া রাখা হলো, তখন লাইলার একটু হলেও কথা বলার একজন সঙ্গী মিলল। সে বুয়াও থাকতো দিনের বেলায় কয়েক ঘন্টা, তারপর সন্ধ্যার সময় চলে যেত, তারপর আবার লাইলা একা। একাকিত্ব কাটাতে লাইলা একটু ঘুরতে মাঝে মাঝে বাইরে যেতে শুরু করল। কি করবে বাসায় বসে বসে একা একা, খুব বেশি দূরে কোথাও একা যাওয়ার সাহস ছিল না তার। এলাকার কাছাকাছি দোকানগুলোতে বাসার দরকারি কিছু কেনার থাকে, লাইলা নিজেই গিয়ে কিনে নিয়ে আসত। মাঝে মাঝে বাসার নিচে খোলা জায়গাটাতে একা একা হাঁটত। একদিন সেরকমই হাঁটতে হাঁটতে ওর মনে হলো এই খালি জায়গাটাতে কয়েকটা ফুলের গাছ লাগালে ভালো হয়, একটা ছোট্ট বাগানের মতন করাতে ভালোই হবে, আর কিছু না হোক সময়টা তো ভালো কাটবে। তাই লাইলা একদিন ওর বাসার বুয়ার সাথে কথা বলছিল এই ব্যাপারটা নিয়ে। কিন্তু বুয়া কথায় কথায় যে তথ্যগুলো তাকে দিল সেটা শুনে বেশ ভড়কে গেল লাইলা।
বুয়া, এখানে কোথায় ভালো ফুল গাছের চারা পাওয়া যাবে জানো?
চারা দিয়া কি ওই বাফা,
বাসার পাশের জমিটা তো খালি পড়ে থাকে, ভাবছি ওখানে কয়েকটা ফুল গাছ লাগাবো বাগানের মতো করে, দেখতে ভালো লাগবে।
তুই আমি গাছ বাঁচবো নি, খুঁজে ওদি গাছ লাগিয়ে লাভ নেই।
কেন ঢাকা শহরের জমি বুঝি এত খারাপ? আমি গাছের ভালো যত্ন করতে পারি, দেশের বাড়িতে আমার নিজের হাতে লাগানো কত গাছ আছে।
ঢাকা শহরের জমির কোনো দোষ নাই আপা, আসলে এই বাড়িটার জমি নেই ভালো না, এখানে গাছ বাঁচে না। দেখেন না আশেপাশের এলাকায় কত গাছ আছে, খালি এই বাড়িটার আশেপাশে কোনো গাছ নেই।
মানে
এই জমির সমস্যা কি? জমি গায়ে নজর আছে, গরম জমি।
নজর মানে কিসের নজর?
আবার কেউ কেউ কয়েছিল এগুলাই এখন কাউরে বাড়িতে থাকতে দেয় না, আসল করে
বলো কি এরকম কথা তো এর আগে শুনিনি কখনো।
কার কাছে শুনবেন, বাড়িওয়ালাই তো ডরে এখানে থাকে না। আপনিও সাবধানে থাকবেন, লাইট দিয়াইতে ঘরের বাইর হইবেন না। অনেক মানুষই সাদা সাদের মুড়া দিয়া একটা ভুরারে হাঁটাহাঁটি করতে দেখছে।
বুয়ার কাছ থেকে এমন একটা গল্প শুনে প্রচন্ড ভয় পেল লাইলা। সে এমনিতে এসবে বিশ্বাস করে, তার উপরে অচেনা শহরে সে সারাদিন একলা থাকে, কাজে পরিবেশের প্রভাবের কারণে গল্পটা তার মনে গেঁথে গেল। সেদিন রাতে ঘুমাতে গিয়ে ব্যাপারটা সে সতীকে খুলে বলল। শোনো শোনো না, ঘুমা পড়ল নাকি?
না কি বলবো বলো।
আচ্ছা কথা বলবো ভাবছিলাম।
শুনতেছি তো বলো।
আচ্ছা আমরা অন্য কোথাও বাসা নিতে পারি না?
কেন অন্য বাসা নিতে হবে কেন?
না মানে বাসাটাই না, আমার তো অনেক ভয় হয়ে পড়ে, কেমন চারপাশটা খালি, একেবারে শুনছাম লোকজন তেমন নাই আসবে।
ভয়ের কি আছে, এখানে তো চোর টাকা উত্তাপ নাই আর লোকজন কম, এটা তোমাকে কে বলবো? আশেপাশে কত বাড়ি,
বাড়ি ঘর তো কত দূরে দূরে। তুমি রোজ সকালে অফিসে চলে যাও আর আমি সারাটা দিন আগে কিছু করার থাকে জানো। বুয়াটা আজকে কি বলতেছিল,
এই বাড়িতে নাকি একটা দোষ আছে, খালি বাড়ি অথচ কোনো গাছপালা নেই।
তোমার ভীতি সবটা গেল না, কে কি বলেছে আর তুমি তা বিশ্বাস করে আছো? ঘিনের আর কাজ নেই, বাড়িতে এসে বসে থাকবে?
না তা না, কিন্তু বউটা বলতেছিল অনেকেই নাকি একটা বড় লোককে দেখি এই বাড়ির পাশে হাঁটাহাঁটি করতে, এই বাড়ির আগের মালিককে নাকি খুন করা হয়েছে, আমাদের বাড়ি এলো নাকি এই কারণে এই বাড়িতে থাকবে।
তাহলে বিরক্ত করো না তো, একটা কাজের বুয়া এসে কতগুলো গল্প বানিয়ে তোমাকে বললো আর তুমি তা বিশ্বাস করে অস্থির হয়ে গেলে? সব বুয়ারাই এরকম ভূতের গল্প জানে আর তারা এগুলো বলে মজা পায়, আর এগুলো শুনে আমাদের বাড়ি ছেড়ে দিতে হবে? এত কম ভাড়ায় আমি আর বাসা পাবো কোথায়? এটা ঢাকা শহর আর আমি এমন কোনো বড় লোক না, তুমি এইগুলো চিন্তা করা বাদ দাও।
কিন্তু
কোনো কিন্তু শুনতে চাচ্ছি না, এখন আমাকে ঘুমাতে দাও প্লিজ।
শফিক ব্যাপারটা পাত্তা না দিলেও লায়লা কিন্তু মনে মনে খুব ভয় পেয়েছিল, কিন্তু হাসি ঠাট্টার পাত্র হবার ভয়ে সে নিজের মনকে প্রবোধ দিল। এমনিতে সবাই তাকে ছোটবেলা থেকে ভীত বলে জানে, সে নিজেও বোঝে যে সে অনেক সময় একেবারে বিনা কারণে ভয় পায়। কাজে এটা নিয়ে চিন্তা করা লায়লা বাদ দিয়ে দিল, ভাবলো থাক দরকার নেই সব চিন্তা করা, যত চিন্তা করবো তত ভয় পাবো। সপ্তাহখানেক পরের কথা, এক রাত্রে লায়লা ঘুমাচ্ছে, হঠাৎ অদ্ভুত একটা অস্বস্তিতে তার ঘুম ভেঙে গেল। পাশেই শফিক নিশ্চিন্তে ঘুমোচ্ছে। প্রথমে লায়লা ঠিক বুঝতে পারলো না কি হয়েছে, কেন তার এত অস্বস্তি লাগছে। বিছানায় উঠে বসলো লায়লা, একটু কান পেতে থাকতে বুঝতে পারলো একটা শব্দ হচ্ছে উপাস থেকে। নিশ্চয়ই রান্নাঘরের পানির কর্তা বন্ধ করা হয়নি ভালোভাবে। এক মুহূর্ত ইতস্তত করে লায়লা বিছানা থেকে উঠে পড়ল, অসহ্য লাগছে তার শব্দটা, কর্তা বন্ধ করতেই হবে। আস্তে আস্তে পা বাড়িয়ে সে রান্নাঘরের দিকে গেল, লাইটটা জ্বালাতেই চোখে পড়ল সে যা ভেবেছিল ঠিক তাই, কলটা দিয়ে ফোঁটায় ফোঁটায় পানি পড়ছে। একটা নিঃশ্বাস ফেলে কলটা জোরসে বন্ধ করে সে আবার ঘরে ফিরে এলো। মনে মনে ভাবলো আসলেই তো সবাই ঠিকই বলে, সে অকারণেই ভয় পায়, নিজের বোকামিতে একটু লজ্জাও পেয়ে গেল। তারপর সে খুব আরাম করে ঘুমিয়ে পড়ল। হঠাৎ তার ঘুম ভেঙে গেল, এবার আরো জোরে শব্দ হচ্ছে, সে স্পষ্ট বুঝতে পারছে আবার সে পানির ফোঁটার শব্দ। আবার পানি পড়ছে কিভাবে? একটু আগেই না সে খুব ভালো মতো কলটা বন্ধ করে এলো। লাফ দিয়ে বিছানায় উঠে বসল লায়লা, তারপর প্রচন্ড ভয় পেয়ে শফিককে ধাক্কা ধাক্কি করতে লাগলো।
কি হলো
কত পানি পড়ছে,
পানির শব্দকে ভয় পাচ্ছ, একটু চুপ করে বসে তো। আচ্ছা আমি দেখছি, আমি দেখছি তুমি ভয় পেও না, তুমি বিছানার উপর বসে চুপ করে, আমি দেখছি।
শফিক উঠে গিয়ে পানির কলটা বন্ধ করলো, তারপর ফিরে এসে বললো, লায়লা এত ভয় পেলে কি চলবে? তুমি আসলে স্বপ্ন দেখছো, আসলে তুমি পানির কল বন্ধ করনি। লায়লা কোনো জবাব দিল না, তার কিছুই ভালো লাগছিল না। পরের দিন শফিক অফিসে চলে গেলে একা একা বসে ভাবতে লাগলো লায়লা, সারা দিন তাকে একা থাকতে হবে, দিনের বেলা তার এত ভয় লাগছিল না, কিন্তু তার বারবার মনে হতে লাগলো যে সে ভুল করেনি, সে কোনো স্বপ্ন দেখেনি। তার পরিষ্কার মনে আছে যে সে কলটা খুব জোরসে আটকে দিয়েছিল। তাহলে পানির কলটা আবার খুললো কি করে? নিজের মনকে ব্যস্ত রাখার উদ্দেশ্যে লায়লা ভাবল একটু বাইরে থেকে ঘুরে আসা যাক। মুদির দোকান থেকে কয়েকটা জিনিসপত্র কিনে আনবে ফিরে আসার পথে। লায়লাদের বাসার সামনের গলিটা একটু চাপা ধরনের, গলিটা গিয়ে পড়েছে একটা মাঝারি আকারের রাস্তায়। রাস্তাটা অনেকখানি এগিয়ে গিয়ে বাঁক নিয়েছে বড় একটা রাস্তায়। মুদি জিনিসপত্রের দোকানগুলো সেখানেই। জিনিসপত্র কিনে ফেরার পথে লায়লা লক্ষ্য করলো বাসার সেই মাঝারি আকারের রাস্তাটার একটা কোনায় একটা বুড়ো লোক চাদর মুড়ি দিয়ে বসে আছে। বুড়োর মুখ ভালো মতন দেখা যাচ্ছে না, এমন ভালো চাদর দিয়ে থাকা। সাদা রঙের চাদরটা প্রায় ময়লা হয়ে গেছে। এখানে লায়লা কোনো ভিখিরিকে কখনো বসে থাকতে দেখেনি। বুড়োটার বসে থাকার ধরনটা তার না ভালো লাগলো না। যদিও এটাতে ভয় পাবার তেমন কিছু নেই, কিন্তু কে জানে কেন তার বারবার মনে পড়তে লাগলো বুয়ার বলা গল্পটা। সে তাড়াতাড়ি পা চালিয়ে বাসায় ফেরত চলে আসলো এবং সারাদিন মনে মনে খুব একটা অস্বস্তি নিয়ে কাটালো। সেই দিনটা ভালোভাবেই কেটে গেল। এর ঠিক দুদিন পরের ঘটনা। কি মনে করে লায়লা সেদিনও হাঁটতে হাঁটতে চলে এসেছে মাঝারি রাস্তাটার কাছাকাছি। বেশ দূর থেকে সে দেখতে পেল বুড়ো ভিখিরিটা আজকেও বসে আছে। আজকেও মনে হচ্ছে সে জায়গা বদল করেছে, আগের চাইতে কিছুটা কাছে এসে বসেছে। দৃশ্যটা দেখিয়ে লায়লা উল্টো দিকে হাঁটা দিল। সে আরো ভিখিরিকে দেখতে চায় না, কিন্তু চলে আসলে কি হবে ব্যাপারটা তার মাথায় সারাদিন ঘুরতে লাগে। অনেকবার সে নিজের মনকে বোঝালো একটা বুড়ো চুপচাপ করে বসে আছে, এতে তো ভয় পাবার কিছু নেই। কিন্তু ভয়টা কিছুতেই মন থেকে তাড়ানো যাচ্ছে না। বুড়োর বসে থাকার ভঙ্গিটাও কেমন যেন অস্বাভাবিক। পরের দিন কেন জানি আপনি থেকেই তার কৌতূহল হতে লাগলো। কেন জানি না তার মনে একটা অদ্ভুত শঙ্কা কাজ করছিল, একটা ভয় কাজ করছিল। কি একটা কৌতূহল এসে নিজে থেকেই আজকে গলিটা ধরে বেশ কিছুটা এগিয়ে গিয়ে মাঝারি রাস্তাটার দিকে তাকালো। ওই তো বুড়োটাকে দেখা যাচ্ছে, সে একইভাবে একই ভঙ্গিতে বসে আছে। পার্থক্য শুধু একটাই, আজকে সে বসে আছে গলিটার আরো কাছে, মাথা আজকেও চাদর মুড়ি দিয়ে ঢাকা। আশ্চর্যের ব্যাপার, লায়লা তাকানোর সাথে সাথে লোকটা তার মাথাও লায়লার দিকে এমন ভাবে ফেরালো যেন তাকে দেখতে পাচ্ছে। অথচ মাথা কিন্তু ঢাকা, লায়লা কিছুই দেখতে পাচ্ছে না। গা দিয়ে শিশির একটা অনুভূতি নেমে গেল লায়লা। সে প্রচন্ড ভয় পেয়ে গেল, প্রায় ছুটতে ছুটতে সে বাড়ি চলে এলো। এরপর কয়েকদিন আর সে ভয়ে বাড়ি থেকে বেরই হলো না। এরপর আরো দুদিন পরের কথা, লায়লা বাড়ির থেকে বের হয়নি, বাউন্ডারি ওয়ালের ভিতরেই হাঁটছিল। কি মনে করে মেইন গেটের কাছাকাছি গিয়ে সে বাইরে উঁকি দিল। সাথে সাথেই চোখে পড়লো সেই বুড়োটাকে, গলির মাথায় সে বসে আছে। এত দূর থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। লায়লা তাকানো মাত্রই লোকটাও ঠিক আগের মতন ঘাড় ঘুরিয়ে তাকালো, চেহারা ঢাকা। লায়লা আবার ছুটতে ছুটতে বাড়ি ফিরল। এরপর বাকি সময়টা দরজায় ছিটকিনি লাগিয়ে পাশে বসে থাকলো। শফিক আসলেই তাকে সব খুলে বলতে হবে, ঠাট্টা করলে করুক। সেদিন সন্ধ্যায় শফিক ফেরা মাত্রই লায়লা বলল,
আমাদের
বাসার গলিতে মানুষ তো প্রায় কখনোই দেখা যায় না, এখান থেকে কাউকে বসে থাকতে দেখেছো?
এই গলিতে বাড়ির সংখ্যা কম, তো তাই মানুষের সংখ্যাও কম। আমি তো কাউকে বসে থাকতে দেখিনি।
একটা বুড়ো লোককে দেখতে পাচ্ছি চাদর মুড়ি দিয়ে বসে থাকি এগিয়ে আসলে বাসার দিকে। তুমি একদিনও দেখি
কি যে বলো না, কই আমি তো এমন কিছু দেখিনি। রোজই তো এই রাস্তা দিয়ে আমি যাওয়া আসা করছি অফিসে। আর তুমি না আসলে দুয়ার গল্পটা নিয়ে বেশি চিন্তা ভাবনা করা শুরু করেছ।
আমি ফোন দেখিনি একদিন।
লায়লা, এসব তোমার ভুল ধারণা, বাচ্চাদের মতো ভয় পেও না তো। এদিকে একটা বিশ্বাস করার মতো কথা, একটা লোককে শুধু তুমি দেখবে আর কেউ দেখবে না। ঠিক আছে বাবা, ঠিক আছে, তবু আমি কালকে অফিস যাবার সময় খুঁজে দেখব যে ওরকম কাউকে দেখা যায় কিনা। তুমি খামোখা এসব নিয়ে চিন্তা করো না তো।
লায়লা প্রচন্ড ভীত হয়ে উঠল। প্রতিদিনই ওই লোকটা আগের চেয়ে আরো কাছে এগিয়ে আসছে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। সে ছাড়া কেউ বুড়োকে দেখতে পায় না। সেদিন সকালে লায়লা সতীকে খুব করে রিকোয়েস্ট করলো অফিসে না যেতে। আগের দিন লায়লা দেখেছে বুড়োটা গলির ভিতর চলে এসেছে, খুবই কাছে। একা থাকার কথা লায়লা আর ভাবতেও পারছে না, কিন্তু কিছুতেই কিছু হলো না। লায়লাকে অনেক বুঝিয়ে সেদিন শফিক অফিসে চলে গেল। লায়লা চুপচাপ দরজা আটকে বসে রইল। একটু পরেই বুয়া চলে আসবে, তখন অন্তত তাকে আর একলা থাকতে হবে না। আজকে বুয়াকে বলে কয়ে সে সন্ধ্যা পর্যন্ত রেখে দেবে, এটা ঠিক করে রাখবে। হঠাৎ কলিং বেল বেজে উঠল, বুয়া এসেছে সেই ভেবে লায়লা প্রায় দৌড়ে গেল দরজা খুলতে। দরজাটা টান দিয়ে খুলতে সে হতবাক হয়ে গেল। তার ঠিক সামনে দাঁড়িয়ে সে বুড়ো লোকটা, চোখের কোটর দুটো ভয়ঙ্কর তীব্রভাবে জল জল করছে। কিচ্ছু মনে নেই তার।
লায়লা ভয় পাস না, এখন আমি আছি তোর সাথে, কেউ তো কোনো ক্ষতি করতে পারবে না। এখনো কি ভয় লাগছে?
আমার সারাক্ষণে ভয় লাগে এখন, সবসময় দেখছে ওরা মেরে ফেলবে।
কোনো ভয় নেই তোর লায়লা, এখানে সারাক্ষণে ডাক্তার আর নার্স আছে, একটা মাছিও তোর কোনো ক্ষতি করতে পারবে না। তুই প্রথমে একটু মনে সাহস আন, আমি তো সব সমস্যার সমাধান করছি। আমি একটু শান্ত হ, তুই আমি একটু শান্ত হ, লক্ষ্মী বন্ধু আমার একটু শান্ত হ, আমাকে বিশ্বাস করিস তো। এই তো দেখ তো কত মিষ্টি হাসি তোর, এভাবেই হাসবি।
প্রচন্ড ভয় পাচ্ছে বন্ধুরা যারা লিখেছে আমাকে এই মুহূর্তে। একজন হচ্ছে আপু খুব বেশি ভয় ভয় লাগছে, কেমন জানি লাগছে। একজন হচ্ছে আস্তে আস্তে ভয় বাড়ছে
ঘটনা, প্রতি সপ্তাহের মতো আমার অবস্থাও, আমি ধীরে ধীরে চেয়ারের ভিতরে ঢুকে যাচ্ছি। আর আমাদের এই মুহূর্তে যে বন্ধুরা জানিয়েছে যে সেখানে বৃষ্টি হচ্ছে, বিশেষ করে উত্তরার দিকে বন্ধুরা, আর ওদিকে গাজীপুরের শ্রীপুর বর্মী ওই এলাকার বন্ধুরা জানিয়েছে যে ওদিকে নাকি বৃষ্টি হচ্ছে,
এবং বৃষ্টিতে শুনতে তাদের আরো বেশি ভয় লাগছে সেটা জানিয়েছে তারা। আর আর ব্রতি পড়তে থাকা আমি এটাকে বের করে ফেলি, আমার মেসেজ বক্সে কি আছে।
লিখেছে উত্তরা থেকে শুভ, ড্রিম ওভারের শুভ, তো আসলে একটা ওয়েডিং কভার করে ফিরছে এবং এত আনন্দে পরে আছি, ভয়ের কাহিনী শুনতে পথে তার বেশ ভালো লাগছে এবং বলছে কুয়াশার প্রত্যেকটা কাহিনী বেশ ভালো।
সানমুন লিখেছে খুব ভয় লাগছে, কি করবো বুঝতে বুঝছি না, তোমাকে শুনতে গেলে সমস্যা ও সমস্যা, জিএফ এর সাথে ঝগড়া করতে হবে আর ভয় তো আছেই, কি করবো বলতো, একটা লটারি করে ফেলো, আমার মনে সেটাই ভালো।
কিংবা গার্লফ্রেন্ড কে সঙ্গে নিয়েও শুনতে পারো।
হ্যাঁ, দুজন মিলে একসঙ্গে শুনো। তোমার গার্লফ্রেন্ড কি লাইলার মতন ভীত নাকি? আচ্ছা, তানহা আক্তার তাস মিহা লিখেছে
আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, কেমন জানি ভয় ভয় অনুভূতি লাগছে, মির্জা ছোটদের ভয় লাগছে, রাজ যতনের ব্যাপক ভয়ে পাইতেছি, ভয় পাচ্ছে আর কি। তানজু একটা লিখেছে, আপু এমন আমি এখন একটু একটু করে ভয় পাচ্ছি, আর আজকে কুয়াশাটা খুব জোস হচ্ছে, লিখে পাঠিয়েছে মিজানুর রহমান।
আর মিজানুর রহমান না, আরো অনেক বন্ধু আজকে ঘটনার মধ্যে পুরোপুরি ডুবে গিয়েছে, রিয়াদের
অর্থ লিখেছে ভয়ে তো অবস্থা খারাপ, আরো দেখো কি হয় সামনে। আমার মনে হয় আমরা আরো কিছুক্ষণ কথা বলবো না,
আমরা কথা চলে যাই, তবে রিয়াদের কথাটা বলা যায়। রিয়াদ বলছে ভূত আর অদ্ভুত এক জিনিস নয়, এটা নীলুয়াপা যে বলেছিলেন ঠিকই
বলেছিলেন। হ্যাঁ ঠিকই বলেছিলেন, আমরা কিন্তু বলিনি যে এটা ভূতের গল্প, আমরা বলেছি রহস্যের গল্প, কুয়াশায় রহস্য থাকে, কুয়াশায় যে ভূত থাকে তা কিন্তু না, এটা ধরে নিতে হবে যে যেভাবে নেয়। কেউ যদি মনে করে অদ্ভুত কোনো ঘটনার মধ্যে আমি ভূত দেখছি, তাহলে সে ভূত দেখবে, আর যদি কেউ মনে করে অদ্ভুত ঘটনার মধ্যে আমি রহস্য দেখছি, তাহলে সে রহস্য দেখবে। ঠিক আছে, আমরা কথা বলছি না,
ফিরে এসে কি আমরা সরাসরি কাহিনী চলে
যাবো? আমার মনে আমাদের সময় হবে না, আমরা পুরো কাহিনীটা
আমরা এরপরে এসে একদম সরাসরি কাহিনীতে চলে যাবো, তাই যারা সঙ্গে আছেন সঙ্গেই থাকুন।
আর লিখতে থাকুন আমাদেরকে যেকোনো মোবাইল থেকে 8920 নম্বরে, গল্প শুনে আপনাদের সব খুদে বার্তা পড়া হবে। ব্রতী এবং শারমিন আছি এবিসি রেডিও 89.2 কুয়াশার রহস্যের গল্প নিয়ে। আর আমাদেরকে SMS পাঠাবার ঠিকানা আরো একবার বলছি, 8920 এবং ABC রেডিও BD.FM login/message। আর আজ শর্মিনের ফ্যান পেজ এবং ABC রেডিও FM 89.2 এর ফ্যান পেজ
সঙ্গে থাকুন।
লাইলার মুখে এসব ঘটনা জেনে নীলুয়াপা খুব চিন্তায় পড়ে গেলেন। ভূত বলে তো কিছু থাকতে পারে, তাহলে সমস্যাটা আসলে কি? অনেক ভেবে তার মনে হলো লাইলার সমস্যাটা তিনি একটু একটু করে বুঝতে পারছেন। যদিও নীলুয়াপা মনোরোগ বিশেষজ্ঞ না, তারপরেও লাইলার ভয় পাওয়ার প্যাটার্নটা দেখে নীলুয়াপার মনে হলো এটা কোনো ক্রনিক মেন্টাল ডিজিজ। ছোটবেলা থেকেই ওর ভয় পাওয়ার যে ধরন, তার সাথে এটা অনেকটাই মিলে যায়। এরপর আবার ওর ওপর দিয়ে যে কষ্ট গেছে, ওর বাবা মারা গেল সেই ছোটবেলায়, আপন বলতে ছিল মা সেও মরে গেল, লাইলা পৃথিবীতে একদম একা হয়ে গেল, স্বামীকেও কাছে পায় খুব কম। হয়তো এই সমস্ত কারণেই সে হয়তো একটা ইনসিকিউরিটিতে ভোগে। তাই নীলুয়াপা ঠিক করলেন যে তার এক বন্ধু আছে ডাক্তার, প্যাথোলজিস্ট, তার কাছে নিয়ে যেতেন লাইলাকে। এটার একটা সমাধান অবশ্যই সে ডাক্তার করতে পারবে। সাইকিয়াট্রিস্ট খুব ভালোভাবে বুঝিয়ে দিয়ে বললেন এ ধরনের সমস্যা কেন হয়। স্কিজোফ্রেনিয়া একটা লক্ষণ, হ্যালুসিনেশন হওয়া, যে কেউ দেখছে না কেমন জিনিস দেখে। তারপর তিনি বেশ কিছু ওষুধ লিখে দিলেন লাইলাকে।
স্কিজোফ্রেনিয়া রোগীদের মধ্যে একটা ধারণা গেঁথে যায় যে কেউ তাকে মেরে ফেলবে বা তার কোনো ক্ষতি করবে, এ কারণে সারাক্ষণই তারা প্রচন্ড ভয়ের মধ্যে, একটা অ্যাংজাইটির মধ্যে থাকে, এমনকি খুব কাছের মানুষদেরও সন্দেহ করা শুরু করে। লাইলার মধ্যেও সেই লক্ষণগুলো দেখা যাচ্ছে, আর ওর ব্যক্তিগত হিস্ট্রিও ব্যাপারটাকে সাপোর্ট করে। আসলে সব মানুষের মাঝেই কম বেশি এরকম কিছু মানসিক সমস্যা থাকে, কিন্তু অসুখে পরিণত হয় না। দুর্বল মনের মানুষরা সহজে এই রোগটার শিকার হয়ে যায়। লাইলার উপর প্রচন্ড মানসিক চাপ পড়ত যখন ওর একা থাকত, দিনের পর দিন একা থাকতে থাকতে ওর মনের গভীরে ভয়টা আসলে ঢুকে গেছে।
তার মানে কি ওর ভালো হবে না?
না না না, ভয় পাবার কিছু নেই, এই অসুখটা একদম পুরোপুরি সেরে ওঠা সম্ভব না হলেও নিয়ন্ত্রণে রাখা সম্ভব। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো ঠিক মতো খাবার কথা মনে করে রাখতে হবে, ও তো বুঝবে না, আর রোগীর মানসিক কোনো চাপ দেওয়া যাবে না। এই ধরনের ক্ষেত্রে সাধারণত মনে চাপ বেশি হলে কোনো কোনো ক্ষেত্রে আবার সুসাইডও করে বসে, আর কাজে রোগীর দিকে খেয়াল রাখতে হবে।
অনেক ধন্যবাদ ডাক্তার।
ওকে ওকে, ঠিক আছে।
এর মাঝে লাইলার হাজবেন্ডের সাথে নীলুয়াপা কথা বললেন, তাকে ভালোভাবে বুঝিয়ে বললেন লাইলার সমস্যাটার কথা, কিভাবে তার দিকে খেয়াল রাখতে হবে। শফিক সব শুনে প্রথমে খুব গম্ভীর হয়ে গেল।
আপনি নিশ্চিত যে সমস্যাটা মানসিক?
আপনি আসতে হবেন না,
এমন না যে লায়লা পাগল হয়ে গেছে, ব্যাপারটা আসলে সেরকম কিছু না। এটা অতিরিক্ত মানসিক চাপের একটা লক্ষণ। যেহেতু ওই তো ভীত স্বভাবে ছিল, কাজে একা একা টানা এত লম্বা সময় থাকাটা একটা বিরূপ প্রভাব ফেলেছে।
ওকে বাসায় যেতে পারবে আমার সাথে?
হ্যাঁ অবশ্যই পারবে, ও এখন স্বাভাবিকই আছে। শুধু ওর একটু যত্ন নিতে হবে, রাগারাগি করা যাবে না বা ওকে অবিশ্বাস দেখানো যাবে না, আর একেবারেই একা রাখা যাবে না।
কিন্তু আমি তো একটা চাকরি করি, চাইলে তো সারাক্ষণ বাসায় থাকতে পারবো না। এখন অবশ্য কয়েকটা দিন ছুটি নিয়েছি, কিন্তু যখন ছুটি শেষ হয়ে যাবে তখন কি করবো?
আপনি একটা কাজ করুন, ওকে দেখাশোনার জন্য বাসায় একটা মানুষ রাখুন। একা থাকাটা ওর জন্য খুবই রিস্কি। আপনি চাইলে আমি সেরকম মানুষ ঠিক করে দিতে পারি।
না না তা দরকার হবে না, আপনি ঠিকই বলেছেন, আমার আসলে আগেই এটা করা উচিত ছিল। ব্যাপারটা আমি খেয়াল রাখবো, আমাদের বাসার বরকে বললেই হবে, আমি অফিস থেকে ফেরা পর্যন্ত ওর সাথে থাকবো।
ইয়ে মানে আমার ধারণা তাতে ক্ষতি হবে আরো লালায়, আগে বুয়াটাকে রাখবেন না, ছাড়িয়ে দিন, নতুন একটা বুয়া রাখুন। অবশ্যই বলে দেবেন যেন ভূতপ্রেত জাতীয় কোনো কিছু নিয়ে গল্প করার অভ্যাস তার না থাকে। আরো বেশ কয়েকদিন লায়লার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করার পর নীলুয়াপা তাকে বাসায় যাবার অনুমতি দিলেন। ও বেশ ভালো হয়ে উঠল এবং নীলুয়াপা শুনলেন যে সে ওষুধপত্রগুলো ঠিকঠাক মতন খাচ্ছে, নিজের নিজের ওষুধ খাবার কথা মনে পড়ছে, সবই খুব ভালো লক্ষণ। তার মানে সে নিজেও বুঝতে পারছে যে সমস্যাটা ছিল ওর মানসিক ভয়, ও সেটাকে কাটিয়ে উঠছে আস্তে আস্তে। একদিন ওর বাসায় গিয়ে তাকে দেখেও আসলেন। বাসাটা একেবারেই বিশেষত্বহীন, ভালো লাগার মতো কিছুই নেই, তবে নিরিবিলি সেটা ঠিক, এই বাসাটা ছেড়ে দিলেই মনে হয় ভালো হয়। সেটা সফিককে বলবেন বলে ঠিক করলেন নীলুয়াপা। সফিক বাসায় ছিল না, নতুন একটা বুয়া রাখা হয়েছে, খুব নরম স্বভাবে, সব মিলে ভালোই আছে লায়লা। তো এভাবেই কেটে গেল বেশ কয়েকটা দিন। সেদিন সন্ধ্যায় নীলুয়াপা হাসপাতালে ডিউটি দিচ্ছিল, এমন সময় একটা ফোন পেলেন তিনি। ফোনটা ছিল সফিকের। পাগলের মতো কাঁদছে আর কাঁদতে কাঁদতে সে খবরটা দিল যে লায়লা মারা গেছে। লায়লাকে ওর ঘরে মৃত অবস্থায় পাওয়া গেছে। কিভাবে হলো, কি করে মারা গেল কিচ্ছু বলতে পারলো না সফিক। অদ্ভুত কাহিনী, যেখানে লায়লা হঠাৎ ভালো হয়ে যাচ্ছিল, এটা কি হঠাৎ করে তার একটা হঠাৎ করে মিনা মেঘে বজ্রপাতের মতো মারা গেল?
কিভাবে হঠাৎ করে, আর যেখানে মেয়েটা আবার হাসি খুশি হয়ে যাচ্ছিল,
আবার একটা নর্মাল লাইফে ফিরে আসছিল, মানে রহস্য কাটতে না কাটতে আর একটা রহস্যের মধ্যে ঢুকে পড়া, অদ্ভুত না বিষয়টা?
আর হঠাৎ করেই এরকম একটা, যেটা বলছিল শারমিন, বিনা মেঘে বজ্রপাত, মানে আমি শুনতে শুনতে ভাবছিলাম যে যাক এবার বোধ হয় আমরা একটা হ্যাপি এন্ডিং এর দিকে যাচ্ছি।
দেখা যাক হ্যাপি এন্ডিং হয় নাকি আনহ্যাপি এন্ডিং হয়, অথবা কোনোটাই না হয়, এমন হতে পারে কোনো এন্ডিং হলো না, একটা রহস্যের মধ্যে আমরা থেকে গেলাম, সেটাও সম্ভব, কিছুই বলা যায় না। আমাদের হাতে সময় আছে কিছুটা, আমার মনে হয় কয়েকটা SMS পড়ে আমরা এই পর্যন্ত তো শুনলাম, একটুখানে এই পর্যন্ত খুব ভয় পাচ্ছেন সবাই, আমি জানি, আমার প্রচুর লেখা পাচ্ছি, ভয়টা একটু কাটিয়ে উঠুন, তারপর বাকি গল্পটা ফিরে দিয়ে আমরা একটু স্বাভাবিক হয়ে বসি, মনে হয় একটু পানি টানি খাচ্ছি,
ব্রেক দরকার,
একটু ব্রেক দরকার, মানে এতটা এতটা ভয় একসঙ্গে নেওয়া যায় না, তারপরে আমরা বাকিটা শুনবো। আপনাদের SMS পড়ে থেকে
রোমান লিখেছে মগবাজার থেকে, একটা কথা না জানিয়ে পারলাম না, অন্যান্য দিন সে বারান্দা দরজা খোলা রেখে ঘুমায়, কিন্তু সোমবার রাতে কুয়াশা শুনেই, মানে শুনতেই দরজা লাগিয়ে দেয়, ঘুমানো তো দূরের কথা।
অনেকেই ভয় পায়, আমাকে অনেকেই বলেছে যে আপনার প্রেম রোগ খুব মজা লাগে, কুয়াশা খুব ভালো লাগে, কিন্তু না খুব ভয় লাগে, খুব ভয়টা
ডিফারেন্ট একদম।
এবং ভয়ের মজার বিষয় হচ্ছে, মজার বিষয় না দুঃখের বিষয় বলবো, যে আমি এবং ব্রতি দুজনে রাত দুটোর সময় বাড়ি যাই, এরকম একটা ভয়ের গল্প শুনিয়ে সবাইকে, নিজেরাও ভয় পেয়ে দুজনকে একা ঘুমোতে হয়, এবং প্রতি সোমবার রাতে আমি ক্যান্ডেল জ্বালিয়ে ঘুমাই।
আমার বাসার নিচে অনেকগুলো গার্ডেন লাইট আছে, তো এমনিতে অন্যান্য দিন বিরক্ত লাগে কেন এত আলো, কিন্তু সোমবার রাতে মনে হয় না দরকার আছে। যাই হোক, রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে লিখেছে মাহমুদুল হাসান, আজকে ফ্ল্যাটে
আগে চলে এসেছে এবং অনেকদিন পর রেডিওতে লগ ইন করে কুয়াশা শুনছে। ঢাকার মতো ওখানে বৃষ্টি না হলেও হাড় কাঁপানো ঠান্ডা, 3000 স্কোয়ার ফিটের বাসায় সে একা একা, কনকনে ঠান্ডা এবং ভয় পাচ্ছে একটু একটু। আর বলছে ভালোই লাগলো কেপেটা।
অনেক ধন্যবাদ। আর লিখেছে ফারহানা হক আশা, ফ্যানপেজে লিখেছে আপনি একটা, আপনি এটা কি হলো, লাইলা কিভাবে মারা গেল, ভয়টা তো শেষ, লাইলা মারা গেলে ভয়টা শেষ কি করে বুঝবে তুমি,
লাইলা কিভাবে মারা
গেল। ভালো তো, যদি ভয় শেষই হয়ে যায় তাহলে তোমাদের জন্য ভালো, তোমরা
যারা ভয় পাচ্ছ।
এই ভয় শেষ পুরো দিন থাকবে, পুরো রাত থাকবে। তো ঠিক আছে, আমরা আমরা গল্পে চলে যাই, সময় খুব কম, আমরা মনে একটু বেশি কথা বলে ফেলেছি। আমরা দেখি লাইলা মারা যাওয়ার পর আসলে কি লাইলা মারা গেল না কি, হঠাৎ করে এরকম একটা খবর বা ভুল খবরও তো হতে পারে,
সেটাই না।
ঠিক আছে, আমরা গল্পে চলে যাচ্ছি কুয়াশার। আবারও আবারও বলছি আমাদেরকে লিখে পাঠাবার ঠিকানা, যেকোনো মোবাইল ফোন থেকে 8920 এবিসি রেডিও ফ্যান পেজ, এবিসি রেডিও এফএম 89.2 আজ শামিনের ফ্যান পেজ, এবং রেডিও pd.fm login/message এখানে মেসেজ পাঠানো যেতে পারে। আর যে কোনো মোবাইল থেকে 8920 তো আছেই, সঙ্গে আছি ব্রতি এবং শারমিন,
সঙ্গে থাকুন
কুয়াশায় এবং শুনছেন এবিসি রেডিও সম্পর্কে দর্শকদের। নীলুবাবা একেবারে হতভম্ব হয়ে গেলেন। এ কি হলো, এত চেষ্টা করলেন তিনি, তারপরে তিনি বাঁচাতে পারলেন না লাইলাকে, ওষুধপত্র চলছে, ও তো ভালো হয়ে যাবার কথা, মাঝখানে এসব কি হয়ে গেল। নীলুবাবার কিছুতেই বিশ্বাস হচ্ছিল না যে লাইলা মারা গেছে। সঠিককে জিজ্ঞেস করে জানা গেল সে অফিসে ছিল, নতুন বড়টা বাসায় ছিল, দুপুরে খাবার পর লাইলা নাকি বেশ কিছুক্ষণ ঘুমায়, নানা রকম ওষুধপত্র খায়, সেই কারণেই হয়তো বা সেদিনও একইভাবে খেয়েই লাইলা শুতে গেছে, বুয়া তাকে বিরক্ত করেনি। শফিক ফিরলে পরে বুয়া লাইলাকে ডাকতে গিয়ে দেখে যে তার শরীর পুরোপুরি ঠান্ডা, ভয়ে বুয়াটা চিৎকার দেয়। লাইলার পোস্টমর্টম করা হলো, পোস্টমর্টমের রিপোর্টে জানা গেল হার্ট ফেল করেছে। বোঝাই যাচ্ছে যে ঘুমের মধ্যে সে আবারও প্রচন্ড ভয় পেয়েছিল, দুর্বল শরীরে সেটা সামলাতে পারেনি। কিন্তু নীলু আপার মন কিছুতেই মানতে চাইছিল না, কি করে সম্ভব, এত চেষ্টা করেও তাকে বাঁচাতে পারল না। লাইলাকে সে কথা দিয়েছিল যে সে পাশে থাকতে লাইলার কোনো ভয় নেই। নীলু আপা ভীষণ মন খারাপ করবে, কারণ সে তার কথা রাখতে পারে না, লাইলা ভয় পেয়েই মারা গেছে। নিজেকে লুজার মনে হতে লাগলো তার। নীলু আপা একেবারে ভেঙে পড়লেন। আবার একটা কেমন যেন সন্দেহ হচ্ছিল তার মনের মধ্যে, কিন্তু সে সন্দেহের প্রমাণ কিছুই ছিল না। কিছু একটা রহস্যজনক ব্যাপার আছে যেটা নীলু আপা বুঝতে পারছিলেন না। কি দেখে লাইলা এত ভয় পেল, লাইলা কি খুন হয়েছে, কিন্তু কিভাবে, কেউ কি ওকে ভয় দেখিয়েছিল, কিন্তু কেন, সহজ সরল এই মেয়েটিকে হত্যা করেই বা কি লাভ, ভয় দেখিয়েই বা কি লাভ, কোনো ব্যাপারই মিলছে না। লাইলা যখন মারা যায় বাড়িতে কেউই ছিল না, শুধু ওই বুয়া ছাড়া। বুয়াটাকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে, কিন্তু সন্দেহ করার মতো কিচ্ছু পাওয়া যায়নি। বুয়াটা এতই সরল সোজা যে তাকে সন্দেহ করাটা একটা হাস্যকর, আর কাজেই বুয়ার লাগতেই বাকি লাইলাকে মেরে। নানা কিছু ভাবতে ভাবতে ভীষণ মেন্টাল স্ট্রেসে নীলু আপা কিছুটা অসুস্থ হয়ে পড়লেন। সেদিন সন্ধ্যায় হাসপাতালে বসে ভাবছিলেন কয়েকদিন ছুটি নিয়ে নেবে, এত স্ট্রেস আর সে নিতে পারছে না। এমন সময় নার্স ছুটে আসলো, ম্যাডাম জলদি আসেন, একজন লোক এসে দারুণ পাগলামি করছে আর আপনাকে খুঁজছে। কোনো কিছু ভাবার সুযোগ না পেয়েই দৌড়ে গেলেন নীলু আপা, গিয়ে দেখলেন শফিক বসে আছে, দুই হাতে মাথায় চুল খামতে ধরে রেখেছে, চোখে উদ্ভ্রান্তের দৃষ্টি। নীলু আপাকে দেখে পাগলের মতন হড়বড় করে বলল,
এই যে আমি আপনাকে খুঁজছি, আমাকে দেখে বলুন তো, আমাকে দেখে কি পাগল পাগল মনে হয়,
কি হয়েছে শফিক ভাই, আমি তো কিছু বুঝতে পারছি না, আপনি এরকম করছেন কেন।
আমি আমি একটা বুড়োকে দেখছি কয়েকদিন ধরে, রোজ বাসার গলির সামনে হাঁটাহাঁটি করে, রোজ একটু একটু করে এগিয়ে আসছে।
কি বলছেন এসব?
হ্যাঁ হ্যাঁ আমি ঠিকই বলছি, রোজ একটু একটু করে এগিয়ে আসছে, আমি দেখতে পাই আর কেউ দেখে না, রাস্তার মানুষদের জোরে জিজ্ঞেস করি কেউ দেখে না।
কিন্তু তা কি করে সম্ভব,
আমারও তো প্রশ্ন তাই,
এইসব লাইলার দেখার কথা, আমার তো দেখার কথা না। ও তো অনেক আগেই চলে গেছে।
কে অনেক আগে চলে গেছে?
ওই 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 বুড়ো, সে তো চলে গেছে। এই লোকটা সে লোকটা নয়, এটা অন্য লোক। তাহলে এখন যাকে দেখি শিখে, আমি তো পাগল হয়ে যাচ্ছি।
মানে আপনার কথা আমি তো কিছুই বুঝতে পারছি না শফিক ভাই। বুড়ো তো অনেক আগে চলে গেছে, কোন লোকটা, কে, আপনি কি করে, মানে কি বলতে চান আপনি? আরে কোথায় যাচ্ছেন শফিক ভাই, কোথায় যাচ্ছেন? দাঁড়ান।
নীলু আপা সত্যি শফিকের এই পাগলামের কোনো অর্থ খুঁজে পেলেন না। হয় লায়লাকে হারিয়ে সে শোকে দুঃখে পাগল হয়ে গেছে, অথবা সত্যি সত্যি সে ভূতরে বুড়োর অস্তিত্ব আছে বলে মেনে নিতে হচ্ছে। কিন্তু তা কি করে সম্ভব? ভূত বলে তো কিছুই নেই। তাহলে কে সেই বুড়ো লোক? সত্যি কি কোনো প্রেতাত্মা তাহলে মেরে ফেলেছে লায়লাকে? এখন ভয় দেখাচ্ছে শফিককে? কিন্তু শফিক এটা কি বলছিল? বুড়ো চলে গেছে মানে কোথায় চলে গেছে? নীলপর প্রচন্ড অস্বস্তি হতে লাগলো। তার মনে হলো শফিক তার কাছে কিছু একটা গোপন করে গেছে, এমন কিছু যা শুধু শফিকই জানে। কিছু একটা লুকিয়েও রেখেছে সে নীলপর কাছ থেকে, আর সেই প্রশ্নের উত্তরই তাকে জানতে হবে। তাই নীলপা থানায় ফোন করলেন পুলিশকে। শফিককে খুঁজে পেতে বেশ কয়েকদিন সময় লাগলো। সে পাগলের মতন আচরণ করছিল, তাকে জিজ্ঞাসাবাদ করার আগে দরকার তার চিকিৎসা করা। কিন্তু শফিক নীলু আপাকে ছাড়া আর কারো কাছে চিকিৎসা নিতে রাজি হয়নি।
শফিক ভাই আপনি একটু ঠান্ডা হন, আমি ছাড়া আর কোনো ডাক্তার এখানে আসছে না, আমি আপনার চিকিৎসা করব।
আমি আমি আপনাকে কয়েকটা কথা বলবো।
হ্যাঁ বলেন, কোনো সমস্যা নেই। আপনি প্রথমে একটু শান্ত হন, আপনি তো একদম ছটফট করছেন।
আমার সময় নেই, আমার হাতে খুব সময় কম, কথাগুলি আপনার মনোযোগ দিয়ে শুনবেন।
সময় কম হবে কেন শফিক ভাই, আপনি একটু ঠান্ডা হন তো সব ঠিক হয়ে যাবে।
কথার মাঝখানে বাধা দিবেন না, আমি যে কথাগুলো আপনাকে বলছি সেগুলো আপনার জানা অনেক দরকার, আর কেউ যেন জানতে না পারে।
কেউ জানবে না, আপনি আপনি সব খুলে বলুন।
কি বলেছিল সেদিন শফিক নীলু আপাকে? এমন একটা কথা যা জানলে মানুষ অবিশ্বাসে থমকে যাবে, ভাববে মানুষও এমন হতে পারে। লায়লা মারা যায়নি, লায়লাকে খুন করা হয়েছে, আর যে লোকটা ওকে ছেড়ে দিয়েছে নিষ্ঠুর মৃত্যুর কোলে, সে আর কেউ নয়, লায়লার স্বামী শফিক। লায়লা হার্টফেল করেনি, ঘুমের মধ্যে ভয় পেয়েও মারা যায়নি, কারণ যে বুড়ো লোকটা ভয় দেখাতো সে ছিল শফিকেরই লোক। পুরো ঘটনাটাই ছিল শফিকে সাজানো। সেদিন বাসার পুরনো বুয়াটা যে ভয়ের গল্প শুনিয়ে লায়লাকে ভয় দেখিয়েছিল, সেটা সেদিন রাত্রে লায়লা শফিককে বলেছিল, আর সেটা শুনেই শফিকের মাথায় এই প্ল্যানটা আসে। লায়লা যেহেতু ভীতু মেয়ে, আর বাসাটারও এমন একটা ভূতুরে কাহিনী আছে, সেই ভয়কে কাজে লাগিয়েই নিজের উদ্দেশ্য হাসিল করার কথা চিন্তা করে শফিক। প্রথমে রাত্রে লায়লা ঘুমিয়ে পড়লে পানির কল বারবার নিজেই খুলে দেখে সে লায়লার মনে একটা ভয়ের আবহ সৃষ্টি করে। একটা বুড়ো মাদকাসক্ত লোকে সে ভাড়া করে লায়লাকে ভয় দেখানোর জন্য, কারণ সে চাইছিল সবাই জানুক লায়লা প্রচণ্ড ভীতু, সে সবসময় কল্পনায় ভূত দেখতে পায়। সে কারণেই তাকে ডাক্তার দেখানোর ব্যবস্থা করে। সাইকিয়াট্রিস্ট যখন নিশ্চিত করে লায়লার আসলে মানসিক সমস্যা হচ্ছে, তখন সে আরো খুশি হয়ে যায়। সে চাইছিল লায়লাকে মানসিক রোগী আর ভীতু হিসেবে প্রমাণ করতে, এবং সেটা সে করতেও পেরেছিল। লায়লাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাবার আগেই সে ওই বুড়োটাকে বিদায় করে দেয় টাকা পয়সা দিয়ে আর ভয় দেখিয়ে, আর এটাও বলে যে পুলিশ কেস হয়ে গেছে, এখন গা ঢাকা দিয়ে থাকতে হবে। তারপর শফিক বাস্তবায়ন করে তার এতদিনের প্ল্যান। তারা কেমিস্ট বন্ধুর কাছ থেকে জোগাড় করে পটাশিয়াম সায়ানাইড, আর সেই বিষ ভরে রাখে লায়লার খাওয়া ক্যাপসুলের মাঝে। সে জানতো এই ওষুধ খাওয়া হবে যখন সে বাড়ি থাকবে না, তাই কেউ তাকে সন্দেহ করতে পারবে না। লায়লা মারা যাবে ঘুমের মধ্যে। কি নিষ্ঠুর ব্যক্তি শফিক! অসম্ভব চালাক একটা ছেলে, নিজেকে বাঁচানোর সব প্রস্তুতি নিয়ে সে এগিয়েছে, এমনকি কেউ তাকে সন্দেহ করতে পারেনি।
এবং পোস্টমর্টেমের কিছু ধরা পড়ে।
শফিক অনেক পড়াশোনা করত, তাই সে জানত মৃত্যুর দুই ঘন্টার মধ্যে পটাশিয়াম সায়ানাইডের সব চিহ্ন মৃতদেহের শরীর থেকে মিলিয়ে যায়। মনে হয় যেন ভিকটিম হার্ট ফেল আবার স্ট্রোক করে মারা গেছে। এদেশের পোস্টমর্টেমে সে বিষের চিহ্ন ধরার মতন উন্নত প্রযুক্তি নেই, তাই এই বিষকেই খুন করার জন্য বেছে নিয়েছিল শফিক। কিন্তু কি অপরাধ ছিল লায়লা? কোন দোষে এতগুলো বছর সংসার করার পরও এভাবে মরতে হলো তাকে? কারণ ছিল শুধু একটাই, আর তা হলো লায়লা বাধা হয়ে দাঁড়িয়েছিল শফিকের জীবনে, তার জীবনের পুরনো প্রেমে। বিয়ের আগে একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল শফিকের, কিন্তু তখন বেকার ছেলে হওয়ার কারণে আর মা বাবার কারণে সে মেয়েকে বিয়ে করতে পারেনি শফিক। এই জন্য পৃথিবীর সবার প্রতি মনে মনে তীব্র ঘৃণা পুষে রেখেছিল শফিক, বাইরে সেটা প্রকাশ করত না। সে বিয়ের অনেক বছর পর সে মেয়ের সাথে আবার তার যোগাযোগ করে, পুরনো প্রেম মাথা চাড়া দিয়েছে। লায়লা এত একটা ভালো মেয়ে ছিল যে কোনো যুক্তি দেখিয়ে ওকে ছেড়ে দেয়া যায় না। সমাজের সব লোক ছিঁচে করবে, কি বলবে সে, কি কারণে কি অপরাধে সে লায়লাকে বিভূত দিচ্ছে। লায়লা ওর মাথার উপর যেন একটা বোঝা হয়ে দাঁড়িয়েছিল, সে বোঝা না আমাকেই শফিক ডেস করেছে। আর লায়লার মতো সহজ সরল একটা মেয়েছে তাহলে গল্প এখানেই শেষ হয়ে গেল। আমরা সব মেয়েরা গল্প শুনে চুপচাপ হয়ে বসে আছি, কারো মুখে কোনো কথা নেই। নিষ্ঠুরতা আর বিশ্বাসঘাতকতার এমন গল্প শুনে সবাই যেন ভাষাহীন হয়ে গিয়েছিলাম সেই মুহূর্তে। হঠাৎ রাবু প্রশ্ন করল,
কিন্তু আপা, একটা রহস্য তো সমাধান হলো না। লায়লা যে বুড়ো লোকটাকে দেখতো, সে যদি শফিকের সাজানো লোক হয় তাহলে শফিক কাকে দেখত?
রাবু, কিছু কিছু প্রশ্নের উত্তর কখনো পাওয়া যায় না। এই প্রশ্নেরও কোনো উত্তর আমার কাছে নেই, আর শফিক ওই প্রশ্নের উত্তর কখনো আমাকে দিতে পারেনি। তার আগেই সে কারাগারের হাসপাতালে আত্মহত্যা
করে।
আইন তাকে শাস্তি দেবার আগেই সে নিজেই নিজেকে উপযুক্ত শাস্তি দিয়েছিল। কখনো কখনো মানুষের দেওয়া কোনো শাস্তি একজন লোকের জন্য যথেষ্ট হয় না। শফিকও সব শাস্তি এড়াতে চেয়েছিল, কিন্তু সে ভুলে গিয়েছিল নিরাপরাধ একটা মানুষের জীবন নিয়ে পৃথিবীতে কেউ কখনো ভালো থাকতে পারে না। প্রকৃতি তার আপন নিয়মে শফিককে উপযুক্ত শাস্তি।
অদ্ভুত পরিণতি এবং খুবই রহস্যময় একটি পরিণতি, আর এটার জন্য আমার মনে হয় কেউই প্রস্তুত ছিলেন না,
বিশেষ করে আমি।
হ্যাঁ, তুমি প্রতিবারই গল্প জানো না আমার সঙ্গে থাকো, আমিও তোমাকে কিছুটা বোকা বানিয়ে রাখি বা অন্ধকারে রাখি।
হ্যাঁ, প্রতিবার শেষ মুহূর্তে এসে এত বড় একটা ধাক্কা সামনে
দেয়। শুধু তুমি ধাক্কা খাও না, প্রতিটি বন্ধুও ধাক্কা খাচ্ছে, অনেকে লিখেছেন। আমাদের গল্প আজকে এখানেই শেষ হয়ে গেছে। সবার আমি বন্ধুদেরকে একটা প্রশ্ন করতে চাইছি, যে শফিক খুন করেছিল লায়লাকে, তারপরও কি আর প্রেমের কারণে লায়লাকে জীবন দিতে হয়েছিল শফিকের হাতেই? এত চমৎকার করে ঘটনা সাজিয়েছিল শফিক, কিন্তু শেষ পর্যন্ত শফিক রক্ষা করতে পারলো না, আত্মহত্যা করলো। শফিক কি পাগল হয়ে গেছিল, নাকি শফিক আসলে এসে বড় লোকটাকে শফিক সত্যিই দেখতে পেত সে যখন নীলুর কাছে গিয়েছিল, নীলু আপার কাছে গিয়েছিল?
কিছু না কিছু তো দেখতে পেয়েছিল।
এটা খুব, এই জিনিসটা আমাকে খুব ভাবাচ্ছিল, এই পর্যন্তই জানি গল্প, এই জিনিসটাই আমাকে সবসময় ভাবায় যে আসলে কি ছিল, কেন শফিক আত্মহত্যা করতে গেল,
আর
মনের অবস্থা কি ছিল,
শফিকের মারা যাওয়ার সাথে সাথে কিন্তু এই ঘটনা থেকে কোন ধরনের উত্তর পাওয়ার সম্ভাবনা
গিয়েছিল এবং শফিক বলছে সে বুড়ো লোকটাকে দেখতে পায়, সেটা হয়তো সে বাঁচবার জন্য তখন বলেছিল ঘটনাটা সাজাবার জন্য, সেটাও হতে পারে। আবার আমার কেন জানি মনে হচ্ছিল হয়তো সেই দেখছিল বুড়োটাকে, হয়তো সে সত্যি কি দেখেছিল বুড়োটাকে, সেটা দেখতে দেখতে সে হয়তো লায়লার মতো ভয়ে এক সময় পাগল হয়ে যায়, অথবা একটা অপরাধ বোধ থেকেও সে পাগল হতে পারে, সেরকম হতে পারে।
কিংবা এমন হতে পারে সে আসলে পাগল না হয়ে
শাস্তি দিয়েছে। আর নিরপরাধ একটা মানুষের জীবন নিয়ে পৃথিবীর কেউ কখনো ভালো থাকতে পারেনি, পারে না আসলে। কোনো মানুষকে, নিরপরাধ মানুষকে যদি কেউ খুন করে, হয়তো কোনো না কোনো কোথাও না কোথাও এমন একটা ছোট্ট একটা ক্লু থেকে কিন্তু বেরিয়ে আসে অপরাধী এবং তার শাস্তিও হয়। আর গত সপ্তাহে দেখেছি সালেহা মার্ডার কেসে, যে ইচ্ছে করলে কিন্তু, যেহেতু ডক্টর ইকবালের মেডিকেল কলেজে যথেষ্ট প্রতিপত্তি হচ্ছিল, অনেক তার অনেক ইনফ্লুয়েন্স ছিল, সে সেটা কাজেও লাগিয়েছিল, কিন্তু তারপরেও কিন্তু তাকে শাস্তি পেতে হয়েছিল, সে কিন্তু পার পায়নি।
আর আমরা তো একটা জিনিস জানি যে আগে হোক পরে হোক একটা না একটা পর্যায়ে গিয়ে যে পাপ করছে কিংবা যে খারাপ কাজ করছে তাকে শাস্তিটা পেতেই হবে, এরকমই হয়ে আসছে।
আমার মনে হয় আমরা কথা না বলে, আরো যারা বন্ধুরা লিখেছে আমাদেরকে, আমরা কয়েকটা এসএমএস পরে আমরা একটা খবরে চলে যাবো, ফিরে এসে আবার বাদবাকি এসএমএস গুলি করছি এই মুহূর্তে। কি আছে বলতে পারছি না।
চেয়ারম্যান কল্যাণপুর থেকে পলাশ বলেছে, পানির মানে পানি পড়ার কথা শোনার পরই পাশের বাড়ির ট্যাঙ্কি থেকে পানি পড়ার সাউন্ড শুনতে পেয়েছে, কিন্তু বের হয়ে দেখে কোনো পানি নেই, এটা নাকি সত্য ঘটনা।
ভাববার বিষয়, আসলে ভাববার বিষয়।
হ্যাঁ আসলে কি, আচ্ছা গ্রামে গিয়েছে ডক্টর জাহাঙ্গীর ব্রাহ্মণবাড়িয়া থেকে লিখেছে, দোতলার জানালা গুলো বন্ধ করে দিল আমাদের শুনতে শুনতে, কতটা সাহসী সে বুঝাই যাচ্ছে আর কি এই কথা শুনে। ফাহিম মগবাজার থেকে বলছে, আজকের কাহিনী চরম এবং তাদের বাসায় কারেন্ট চলে গিয়েছে,
খুব ভালো,
একদম উপযুক্ত পরিবেশ। পামিদা খিলগাঁও থেকে, স্ট্রোক করবো তো শারমিনাকে, এত ভয় দেখাচ্ছ কেন?
খুব ভয় কি, খুব ভয় কি লেগেছে? আমার মধ্যে আজকে এত বেশি ভয় লাগেনি, আমার কোনোদিনও ভয় লাগে না আসলে, আমি অত্যন্ত সাহসী, সাহসী বলেই করার মতন সাহস পেয়েছি, আমি অত্যন্ত সাহসী না সাহসী
ডাউনলোড লিংক হচ্ছে এবিসি রেডিও FM 89.2 এর ফেসবুক পেজে একদম স্পষ্ট ভাবে দেওয়া আছে। আরেকটা ব্যাপার, এবিসি রেডিও BD.FM এই ঠিকানায় ঢুকে সংগ্রহশালা যে ট্যাব রয়েছে সেখানে ক্লিক করলেই পাওয়া যাবে। ফ্যান পেজের লিংক হচ্ছে facebook.com/abcradiofm89.2 এবং facebook.com/ajay sharmin। সব বিনা পাঙ্গে থেকে জানতে চাইছিল। মিরপুর 11 থেকে এফ রহমান, অনুষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য কি?
অনুষ্ঠানের লক্ষ্য আর উদ্দেশ্য কি? একটা রহস্যের গল্প বলছি, রহস্যের সমাধানটা দেবার চেষ্টা করছি। উদ্দেশ্য হচ্ছে একটু ভয় দেখানো, কিন্তু তারপরে ভয়টা যাতে কেটে যায় তার জন্য একটা সমাধান খুঁজে পাওয়া, এটাই হচ্ছে, আর অন্য অন্য কোনো কারণ নেই।
আরো
সবাইকে একটা অন্যরকম আনন্দ বলবো না, ভালো লাগে, অনুভূতি দেয়।
যাই হোক, যে বন্ধুরা সঙ্গে আছে প্রচুর খুদেবার্তা জমে আছে, আমরা মনে হয় হ্যাঁ খবরটা শুনে আসি। ছোট্ট একটা খবর, কোথাও যেও না কেউ, আর এই ফাঁকে যদি কিছু লিখতে চাও ঝটপট লেখার ঠিকানা 8920 যেকোনো মুঠোফোন থেকে, অনলাইন এবিসি রেডিও BD.FM/মেসেজ, ফেসবুকে facebook.com/abcradiofm89.2 এবং facebook.com/rjsharmin SHARMIN।
কুয়াশা চলছে, সঙ্গে আছে শারমিন এবং প্রতি, এবং শুনছেন এবিসি রেডিও FM 89.2। কুয়াশা আছে শারমিন,
শারমিনের সঙ্গে আছি ব্রতি,
আর শুনছি রেবিসি রেডিও FM 89.2। এস আই সোহেল লিখেছে, ঘটনার সাথে যারা অ্যাক্টিং করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, সুপার কম্বিনেশন, থ্যাংকস টু অল অফ ইউ সোহেল। আচ্ছা আমি নামগুলি বলে দিচ্ছি। আজকে যে কাহিনীটি আমরা শুনলাম রহস্যের কাহিনীটি, এই কাহিনীটি কাহিনীটি আমাদেরকে মানে স্ক্রিপ্ট করেছেন, কাহিনীটি আমাদেরকে দিয়েছেন সিফাত মাহমুদ। আর লাইলা চরিত্রে অভিনয় করেছেন সাকি, নীলুয়াকা চরিত্রে অভিনয় করেছে মৌমিতা, শফিকের চরিত্রে অভিনয় করেছেন হাসান তারিক তুষার, বুয়া চরিত্রে অভিনয় করেছেন সীমা, আর সাইক্রোটিস্টের ভূমিকা অভিনয় করেছেন নাহিদ নেওয়াজ, আর রাবুর চরিত্রে সাফরিন, এবং সাউন্ডে ছিলেন যথারীতি সবসময় যিনি থাকেন খালিদ বিন ফাইজুর। আর অসাধারণ সাউন্ডের জন্য তাকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি।
ঘটনার নারেশনে শারমিন এবং ভয় পাওয়ার
আরো লিখেছেন আপু ব্রতির ভয়েস নাইস আমার বোনের মতন। আচ্ছা এম ডি ফয়সাল রানা লিখেছে আপু চোখের পানি ধরে রাখতে পারলাম না, আসলে শেষটা খুবই হৃদয় বিদারক। আর ফারহানা হক আশা লিখেছেন আপনি আজকে স্টোরিটা চরম হয়েছে, ভয় পেয়েছিলাম, তবে এতটুকু শান্তি লায়লার হত্যাকারী শফিক নিজের পাপের শাস্তি নিজেই দিয়েছে। আসিফ জামান লিখেছেন খুব বৃষ্টি হচ্ছে, গল্পটা শুনতে মজা লাগলো। অর্ক এএফ লিখেছেন কি হলো এটা। আচ্ছা তানজু আক্তার লিখেছেন আপু প্লিজ বলো না স্টোরিটা কি রিয়েলি, পরে বলবো। আসিফ জামান লিখেছেন আপু জাস্ট অসম, কি বলবো ভাবতে পারিনি এমন একটা কাহিনী হবে। ফারহানা কাশা আরো লিখেছেন আপনি স্টোরিটা এইভাবে শেষ হবে তা ভাবতে পারিনি, আসলে এটা পড়েছি আমি দুবার এসছে। আচ্ছা এক্সেলেন্ট এক্সাইল লিখেছেন উফ কালকে দুপুরে ডাউনলোড করে শুনবো নে, খামাকে এত ভয় পাওয়ার কোনো অর্থ হয় না। আসলেই যারা ভয় পাচ্ছেন বা ভয় পাচ্ছিলে আমার মনে হয় পরে ইচ্ছা করে ডাউনলোড করে শুনতে পারেন, তবে একদম টাটকা টাটকা জিনিসের যে স্বাদ সেটা কিন্তু বাসিতে কাজ হয় না, তারপরেও চাইলেই শোনা যেতে
পারে। আর আমরা হরর মুভি দেখি না, তারপরে থ্রিলার মুভি দেখি না, ওগুলো তো আমরা দেখি রহস্যের।
আচ্ছা শাহপরা লিখেছে অসম স্টোরি আমি অনেক সাহসের সাথে শুনছি, এগুলো স্টিল একটু আগে আমি বলেছিলাম আমরা আজকে পুরো গল্প শুনি তারপর সবাই সাজেস্ট করবো। রাজ রতন লিখেছেন ও এখন আরো বেশি ভয় লাগছে, আসলে শেষটা কি হবে কিছু বুঝতে পারছি না, এগুলো সব আগের পাঠানো 22 মিনিট আগে এসেছিল। এগুলো আমার মনে হয় বাইরে যাওয়া হবে না আজকে, আর এত রাতে কোথায় যেতে তুমি জানি না। শিমুল মির্জা কিং লিখেছে শামিন আপু খুবই ভয় করছে, বাট সারা শরীর কাঁপছে না, বাট ঘটনাটা কি খুবই ভালো লাগছে, থ্যাংক ইউ। ফারহানা হক আশা বলেছে না আপনি আমি ভয়ে একদম শেষ, আমি এটার জন্য তৈরি ছিলাম না, আসলে কুয়াশায় ঘিরে গেছে চারপাশ কি জানি হয়, ভয়ে আসলে ভয়ে পেলেই ভয়টাকে জয় করতে হবে আমি এটাই বলবো। কুয়াশার শেষে ভয় তো থাকবে, কুয়াশার মধ্যে রহস্য যখন থাকবে, রহস্য যেখানে রহস্য সেখানে তো ভয় গা ছমছমে ভাব থাকে। আর
মেয়র গলি থেকে শুনছে, আর খুব ভালো লেগেছে, ধন্যবাদ দিয়েছে এই আয়োজনের জন্য,
আপনাদেরকে অনেক ধন্যবাদ।
এস এইচ শামিম লিখেছে রবিন খান, মোহাম্মদ সবুজ ইজিপ্ট থেকে লিখেছে চালিয়ে যাও, মাহমুদুল হোসেন লিমন লিখেছে খুব ইন্টারেস্টিং, আর রিফাত হোসেন লিখেছে গরমের মধ্যে কুয়াশা শুনতে খুবই ভালো লাগছে, আর প্রিন্স আনসার
ভয় ঠান্ডা হয়ে যাচ্ছে, হ্যাঁ
হ্যাঁ। তারপরে লিখেছে সমীর আহমেদ নূর নীলুয়াপা নাইস, তারপরে আদিল হোসেন আকাশ ভালো লাগছে বলেছে, এস আই সোহেল তো বলছে কুয়াশার একটি প্রোগ্রামের জন্য এই প্রোগ্রাম আসলে গরম আসলেই পালিয়ে যায়, ইমরান খান এপিসোডের নতুন লিসনার এবং ধন্যবাদ জানিয়েছে কক্সবাজারে আমাদের নেটওয়ার্কের জন্য এবং কুয়াশার আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়েছে এপিসোড রেডিওকে। বুলবুল ইসলাম লিখেছে ঝরা ফুল আজকের কাহিনীটা সে এতক্ষণে জেনে গিয়েছে, তারিকুল ইসলাম তো গত আয়োজনের কথা লিখেছে মাহনুর মামুন আমাদের সঙ্গে আছে, সাইফুল ইসলাম বরকতি পুরো সপ্তাহে FM রেডিও গুলোতে যেসব আয়োজন হয় তার হতে এবিসি রেডিওর কুয়াশা সবচেয়ে সেরা প্রোগ্রাম, তাই
অনেক অনেক
লিখেছে মুন্না। কুয়াশা প্রথম শুনে আমাদের ভক্ত হয়ে গিয়েছে এবং আজ থেকে প্রতিটা সপ্তাহে আমাদের সঙ্গে থাকবে, কথা দিয়েছে সোনারগাঁও থেকে। লিখেছে আহমেদ মেহেদি হাসান রাজু, তারপরে লিখেছে মোহাম্মদ শান্ত মজুমদার, লিখেছে আরাই মামুন চিটাগাংয়ে FM একটু ঝামেলা করছে সম্ভবত,
ঠিক হয়ে যাবে,
হ্যাঁ ঠিক
ঠিক হয়ে যাবে।
হাজি আহমেদ মেহেদি হাসান লিখেছে ভালোবাসার নীল আকাশ সৌদি আরব থেকে লিখেছে। লিখেছে লোকমান হাকিম, হেলাল খান লিখেছে আমাদেরকে ভালোবাসি তোমায়, কামরুল হাসান, আরিফ খান হ্যাঁ কুয়াশা FM 89.2 না কুয়াশা FM 8920 @gmail.com এই ঠিকানায় আমাদেরকে আপনারা কাহিনী পাঠাতে পারেন এবং অবশ্যই কাহিনী
অনেকে কিন্তু লিখেছেন, আমরা যোগাযোগগুলো বলছি না, আমরা যোগাযোগ করে কাহিনীগুলো সংগ্রহ করে তারপরে আমরা সম্প্রচার করব।
লিখেছে হাসান, লিখেছে রাসেল মন্ডলীয়, আর যে বন্ধুরা আজকে মধ্যের বিরতি না পেয়ে খুব খুশি হয়েছেন, আর অনেকে আবার চাইছিলেন আমরা যেন গল্পটা রিপিট করি।
গল্পটা আমরা এই কারণে রিপিট করব না, কারণ গল্পটা কিন্তু যারা একটু মিস করে যান বা মিস করে গেছেন তারা কিন্তু আগামীকাল কুয়াশা ডাউনলোড করে আপনারা কিন্তু শুনতে পারবেন আমাদের আর কাছ থেকে,
যেহেতু পরবর্তীতে শোনার সুযোগ আছে
তাই আমরা রিপিট করি না, কারণ অনেকে খুবই বিরক্ত হয়েছে
আর এটার পক্ষে জনমত বেশি যে আমরা যেন বিরতি না।
প্রথমে বলেছিলাম যে কে কোনটা চায় আমরা খেয়াল করে দেখবো, আমরা ফিডব্যাক যেভাবে পাবো সেভাবে আমরা এগিয়ে যাবো কাহিনী নিয়ে।
যাই হোক, আর এদিকে আমাদের 8920 তে প্রচুর খুদেবার্তা লিখেছে আশ্রি উত্তরা থেকে, খুব মজা পেয়েছে। তারপরে রুবেল লিখেছে বগুড়া থেকে অনেক ভয় লাগছে, বাইরে যেতে পারছি না। শহীদ লিখেছে নারায়ণগঞ্জ থেকে, ভৌতিক বিষয় তার ভয় নেই তবে আগ্রহ অনেক, গল্পের শেষটা বিশ্বাস করে এবং তার মত হচ্ছে সব ভূতের পেছনেই শফিকের মতো কিছু মানুষজন থাকে।
আসলে আসলে ভূতটাকে ভূত বা ভূত বা ভূতের ভয়টাকে কাজে লাগিয়ে অনেকে তাদের অনেক খারাপ কোনো কিছু থাকলে মনের মধ্যে সেটা চরিতার্থ করতে পারে বা সেটাকে কাজে লাগিয়ে তাদের উদ্দেশ্যটা হাসিল করে থাকে।
আসমা লিখেছে মনসুরাবাদ থেকে, এর আগে কুয়াশা শুনেনি, ছোট বোন শিউলির কাছ থেকে কুয়াশার গল্প শুনেছে, এখন ভয়ে তার ঘুম আসছে না, কি করবো জানতে চাই আমাদের কাছে।
আমার মতন টেবিল ল্যাম্প জ্বালিয়ে তারপর ঘুমাবার চেষ্টা করো, আমি যেরকম সোমবার রাতে ঘুমোতে পারি না,
টেবিল ল্যাম্পে কাজ
আমার মাথার মধ্যে ঘুরতে থাকে, আজকে লায়লা এবং শফিক আমার মাথার মধ্যে ঘুরতে থাকবে, বিশেষ করে ওই বুয়াটা যে ভয়ানক ভাবে ভয় দেখাচ্ছিল লায়লাকে,
বুয়া অসাধারণ ভাবে বলেছে, এমন আমি আর তো গা শিউরে উঠছিল। রুমেল লিখেছে গুলশান দুই থেকে আজকের আয়োজন জোস, ভয় লাগছে, ভয়ের মধ্যেই তো ভূতের মজা থাকে, আসলে শেষ পর্যন্ত একটা ভূত ছিল কিনা চোখের পানি ধরে রাখতে পারলো না। রফিক লিখেছে ব্রাহ্মণবাড়িয়া থেকে, শারমিনা আপু আপনার পিছনে বৃদ্ধ লোকটি দাঁড়িয়ে আছে,
পিছনে ফিরছি না সুতরাং দাঁড়িয়ে থাকলে কোনো লাভ নেই,
আমরা এখন উট পাখি। শরৎ চাংমা চিটাগাং থেকে বলছে আজকে প্রথম কুয়াশা শুনছে, আর গল্পগুলো কি সত্যি কিনা,
কিছু কিছু গল্প সত্যি কাহিনী থেকে নিয়ে কিছু কিছু গল্প একেবারেই সত্যি র একদম, আমরা কিছু কিছু হত্যাকাণ্ডের গল্প আমরা যেগুলো গল্প মানে কি কাহিনী আমরা যেগুলো তুলে ধরেছি সেটা তো আপনারা শুনেইছেন, এবং কিছু কিছু কাহিনী আমরা
মানুষের কাছে
কাহিনী থেকে শোনা শুনে সেখান থেকে নিয়ে আমরা তৈরি করেছি।
আর শফিক আসলে কি বুড়োটাকে দেখতো কিনা ইয়াসিন ইসলামপুর থেকে বেশ আশঙ্কায় আছে,
আশঙ্কায় আমিও আছি, আসলে কি দেখতো কি দেখতো না এই প্রশ্নটা তো আমিও করলাম, আমি নিজেও জানি না সে আসলে কি দেখতে পেতো কি পেতো না, কারণ সব প্রশ্নের উত্তর না দিয়ে শফিকও কিন্তু শেষ পর্যন্ত চলেই গেছে।
আর গল্পের মধ্যে অনেক ভয় পেয়েছিল বাদল লিখেছে গাউসিয়া থেকে, শেষে ভয়টা কেটে গিয়েছে। সাইফ সিলগাঁও থেকে লিখেছে
কুয়াশা কিন্তু একটা সময় কেটেই যায় সেই জন্য এটার নাম কুয়াশা।
লায়লা রিক করুন মৃত্যুতে ভীষণ শোকাহত, আর এত সুন্দর একটা কাহিনীর জন্য শারমিনকে ধন্যবাদ জানিয়েছে।
আমি আমার সব লিসেনারদেরকে আন্তরিকভাবে বলতে চাই একটা কথা, যেটা আমাদের পঞ্চম পর্ব আজকে ফিফথ এপিসোড, আমি এতটা রেসপন্স আশা করিনি, ফার্স্ট অফ অল আমি ভেবেছিলাম কিছুটা সময় হয়তো লাগবে,
আশা করছি আগামীতে আরো রেসপন্স পাবো। এবং আমি একটা কথা বলতে চাচ্ছি যে অনেকে কাহিনী পাঠাবেন বলেছেন, প্লিজ আপনি যদি সত্যিই চান কিছু কাহিনী আমাদের জানাতে, আমরা আসলে জানতে আগ্রহী এবং আমরা সম্প্রচার করতে আগ্রহী, আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। প্রতি আরেকবার প্লিজ একটু ইমেল অ্যাড্রেস
বলুন। ইমেল অ্যাড্রেস হচ্ছে
অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি আপনারা পাঠাবেন তত তাড়াতাড়ি আমরা সম্প্রচার করব।
কুয়াশা FM 8920 kusha@gmail.com এই হচ্ছে আমাদের ইমেইলের মাধ্যমে লেখার ঠিকানা। আর যারা হাতে লিখে কিংবা হার্ড কপি পৌঁছাতে চান আমাদের কাছে, তারা দেখতে পারেন এবিসি রেডিও FM 89.2 99 কাজী নজরুল ইসলাম এভিনিউ ঢাকা ট্রেড সেন্টার তৃতীয় তলা ঢাকা।
আর প্রত্যেকে একটা কথা বলছি, ইমেলের মাধ্যমে পাঠান আর পোস্ট করে পাঠান বা নিজে হাতে দিয়ে যান না কেন, অবশ্যই আপনাদের কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ আপনার মোবাইল নাম্বার বা টেলিফোন লাইন নাম্বারটা অবশ্যই লিখে দেবেন নাম সহ।
আর সেই সঙ্গে যদি কোনো সত্যি ঘটনা আপনারা পাঠান তাহলে অবশ্যই উপযুক্ত প্রমাণ সহ পাঠাবেন।
হ্যাঁ, উপযুক্ত প্রমাণ সহ সাক্ষী বা আপনারা দেখেছেন আমরা কিভাবে আয়োজনটা করি, তো সেগুলো লাগবে, সেই কন্ট্যাক্ট গুলো সঙ্গে পাঠাবেন।
আচ্ছা, মুন্না বনানী থেকে একটা অ্যাজাম্পশন বা গেস পাঠিয়েছে, সেটা হচ্ছে এমনও তো হতে পারে যে সেই বুড়োটাই শফিককে এসে সব সত্যি বলে দিবে, হুমকি দেয় এবং এতেই শফিক ভয় পেয়ে,
এটাও হতে পারে, এমনও হতে পারে হয়তো সেই বুড়োটাই হয়তো বা একটা কিছু ছিল, বুড়োটা ভূত ছিল কি না ছিল আমি জানি, হয়তো বুড়োটা লায়লাকে খুন করেছে, শফিককে খুন করেছে, সেরকম একজন আমাকে লিখে পাঠিয়েছিল।
হতে পারে,
হতে পারে, সবই হতে পারে, আজকেরটা হতে পারে,
হতে পারে। আর আমাদের সঙ্গে এই মুহূর্তে অনেকগুলো বন্ধু, নয়ন বসুন্ধরা থেকে লিখেছে, ইমদাদ হোসেন, অনিক ঢাকা থেকে, রিচার্ড গুলশান থেকে, পলাশ কালীগঞ্জ থেকে, আমার মানে এদের সবার কথাই একরকম, ভয় লাগছে ভালো লাগছে, ধন্যবাদ এবিসি রেডিওকে জানিয়েছে। মোহাম্মদ শাহপরান সাইফ লিখেছে কুমিল্লা থেকে, রিয়ন ইমন লিখেছে খিলগাঁও থেকে, আব্বাসুদ্দিন শরীরপুর থেকে, শাওন রফিক লিখেছে সারিয়াকান্দি বগুড়া থেকে, সামি স্বর্ণা এবং সাবিহা লিখেছে মুন্সিগঞ্জ থেকে, ব্রাহ্মণবাড়িয়া থেকে, চিলানি প্রাণ শ্রীপুর গাজীপুর থেকে, সুব্রত আছে আমাদের সঙ্গে সীতাকুণ্ড থেকে। শারমিন, আমাদের চট্টগ্রাম এবং কক্সবাজার, বৃহত্তর চট্টগ্রাম এবং কক্সবাজার এলাকার অনেক বন্ধু আজকে আমাদেরকে শুনেছে,
তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি সঙ্গে থাকবার জন্য, এবং অনুরোধ করছি আগামী পর্বগুলোতে যারা যাতে তারা সঙ্গে থাকে।
হ্যাঁ, আর জুবাই লিখেছে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট থেকে, জয় চট্টগ্রাম থেকে, মিথুন লিখেছে মেহেদি হাসান ব্রাহ্মণবাড়িয়া থেকে, আরমান লিখেছে চট্টগ্রাম থেকে, যাত্রাবাড়ি থেকে সাব্বির, কুমিল্লা থেকে সাদেক, তন্ময় মালিবাগ থেকে, আলভি মৌরি লিখেছে মামুন কুমিল্লা থেকে, মোমু কুমিল্লা থেকে, হৃদয় যাত্রাবাড়ি থেকে, মালয়েশিয়া থেকে লিখেছে ফেরদৌস আলম সুমন, তৌসিফ এবং ব্রিটি আছে আমাদের সঙ্গে, ইমনা লিখেছে চাঁদপুরের প্রফেসর পাড়া থেকে, খান আব্দুল চট্টগ্রাম থেকে, তারপরে মামুন, রাশেদ, আনিসা, মাহবুব, শারমিন লিখেছে আমাদের কক্সবাজার থেকে, নূপুর, হৃদয়, রাতুল, তিনজন লিখেছে আমাদেরকে একসাথে, ইমরান হাজিগঞ্জ থেকে, আরিফ শহীদ আছে কক্সবাজার থেকে, সুজন আছে ব্রাহ্মণবাড়িয়া থেকে, সাইফ নাসিরনগর থেকে, চট্টগ্রামের বন্ধু লিমন নরসিংদী থেকে, হাসান ভুইয়া, আব্দুল সবুর, নাইম লিখেছে দোহার থেকে, আসিফ মতিঝিল থেকে, আসিফের সঙ্গে আমরা যোগাযোগ করব কাহিনীর জন্য
অবশ্যই,
রায়হান লিখেছে নরসিংদী থেকে, জামান আছে রামপুরা থেকে, আরিফ, বিজয় এবং দুর্জয় ঢাকা ক্যান্টনমেন্ট থেকে, অনিন্দ মিরপুর থেকে, লিজা পিয়া দুজন পারিয়া নারায়ণগঞ্জ থেকে, ইরফান চিরান থেকে, মিম লিখেছে খাগড়াছড়ি থেকে, সীতাকুণ্ড থেকে ফিরোজ, নারায়ণগঞ্জ থেকে তন্ময় আলী আকবর, নরসিং লিখেছে ধানমন্ডি 19 থেকে, বেশ ভয় পাচ্ছিল জানিয়েছে সঞ্জানা লিখেছে আমাদেরকে, শরৎ চাংমা চিরান থেকে, শারমিন আরো অনেক বন্ধু, তারপরে এলিজা চকবাজারের বন্ধু, আট বন্ধু মিলে একসাথে আমাদেরকে শুনেছে, তারপর রাশেদ চট্টগ্রাম থেকে বলছে ওহ কি চমৎকার ইমোশন, আর রেখা বলছে আজকে ঘুমাতে না পারলে আমাদের দোষ, মোহাম্মদ আলম লিখেছে সাতকানিয়া থেকে একটা ফ্যাক্টরিতে, হ্যাঁ চিরাঙ্গা সাতকানিয়া থেকে একটা ফ্যাক্টরিতে একা, একদম একা এবং ভয় করছে এখন কি করবে,
ঘুমিয়ে থাকুন আর কিছু করার নেই, ঘুমাবার চেষ্টা
করুন, ফ্যাক্টরিতে ডিউটি থাকে তাহলে
রাত জেগে না ঘুমে ভয় পেয়ে কাটাতে হবে, কিছু করার নেই। এই আজকে আমাদের গিয়েছিল, আর দেশের বাইরে থেকে কোনো বন্ধু শুনছে কি আজকে আমাদেরকে,
দেশের বাইরে থেকে প্রচুর বন্ধু, আমাদের নিয়মিত বন্ধু লিখেছে দুবাই থেকে সান আরশাদ, মালয়েশিয়া থেকে ফেরদৌস আলম
সুমন,
মালয়েশিয়া থেকে সান আরশাদ বলেছে স্যাড স্টোরি, শুনে মনটা অন্যরকম হয়ে গেল,
তারপর ফিক্সবার্গ থেকে চঞ্চল লিখেছিল আমাদের নেটওয়ার্কের সমস্যার জন্য খুব ভালো মতো শুনতে পাচ্ছে না। আমাদের সঙ্গে আছে আপার বাড়ি থেকে দুলাভাই,
আমি মিস করি নাই, খুব ভালো হচ্ছে। ও শুনুন, ও শুনুন, আজ বাসায় যাওয়ার সময় বাম দিক দিয়ে পেছনে তাকাবেন না, সাবধান। আমি বাম দিকে পেছনে তাকাবো না, ডান দিক দিয়ে পেছনে তাকাবো,
উল্টেও তাকানোর চেষ্টা করবো না আমরা। আর যাই হোক, নভেল বলছি উত্তরা থেকে, আজকে কথাবার্তা দেবে না এরকম ভেবেছিল পুরোটা শুনবে, কিন্তু ঘটনা শুনে মেসেজ দিতে বাধ্য হয়েছে। অনেক সুন্দর একটা গল্প, লজিক্যাল একটা গল্প, ধন্যবাদ। কুয়াশা ইজ দ্য বেস্ট।
আমি সবচেয়ে বেশি ধন্যবাদ জানাতে চাই পুরো কুয়াশা টিমকে, যাদেরকে ছাড়া কোনোভাবেই এই আয়োজন আমার পক্ষে করা সম্ভব হতো না, এবং এবিসি রেডিওর কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি। এবং আমার মনে হয় আজকে আমরা বিদায় নিয়ে নিই, এই ভয়ের রেশটা থাকুক, কুয়াশা থাকুক, আজকে থাকুক না আজকে সারা রাত কুয়াশা, কালকে সকালে ভোর হবে তখন কুয়াশা কেটে যাবে, তখন মনেও পড়বে না আজকে রাতে কি হয়েছিল। তবে হ্যাঁ, আগামী সোমবার কিন্তু আবারও আসছি কুয়াশা নিয়ে আমি এবং ব্রতী, সে পর্যন্ত এবিসির সঙ্গেই থাকবেন। আর আমার সঙ্গে আবারও কথা হচ্ছে পরশু দিন অর্থাৎ বুধবার দুপুর তিনটার খবর পর লাল ক্লাস থেকে। শুভরাত্রি, শুভরাত্রি।
This track was downloaded from FusionBD.com.